সালামু আলাইকুম। দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকের এপিসোডে আমি তানভীর আপনাদেরকে হোস্ট হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আছে আজকে মাহবুব ভাই, আর আমাদের আজকের গেস্ট হচ্ছেন মুফতি মনোয়ার হোসেন। স্যার কেমন আছেন?
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. جي الحمد لله تمام بخير يا مولانا حسين. الحمد لله أبرك كم أنت
আলহামদুলিল্লাহ, আমরাও সবাই বেশ ভালো আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমাদের যে লিসেনার ভাই বোন যারা আছেন তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে আমি ফার্স্টে অনুরোধ করি। আপনার আপনি কি করছেন, আপনি এখন আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদেরকে জানান, তাহলে আমরা পরবর্তী টপিক এবং সে আলোচনায় যেতে পারবো ইনশাল্লাহ।
আসলে দেবার মতো পরিচয় কিছুই নেই। আমার নাম মনোয়ার হোসেন, মুফতি মনোয়ার নামে পরিচিত। তো পড়াশোনা করেছি, তো অমি ঘরানা থেকে পড়াশোনা করা, পাশাপাশি আমি সরকারি মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেছি। কামিল পাস করে এরপরে থেকে আমি আলহামদুলিল্লাহ দিনী লাইনে আছি, অর্থাৎ খেদমতের লাইনে আছি। প্রথমত আমি ইমামতি দিয়ে আমার জীবন শুরু হয় এবং এখন পর্যন্ত 2002 সালে আমি দারোয়ান কলেজ করেছি, এরপর করেছি 2003 সালে, এরপরে থেকে পর্যন্ত এখন পর্যন্ত আমি ইয়াতে আছি আর কি। এখন পর্যন্ত আমি ইমামতির দায়িত্বে আছি। তো বিভিন্ন জায়গা থেকে আমার লাইফটা শুরু হয়েছিল, ইমামতির খেদমতটা শুরু হয়েছিল ফরিদপুর থেকে একটা বিদেশি সংস্থা আল মুনতাদা আল ইসলামী বাংলাদেশ, অনেকে চেনেন। এর পরবর্তীতে এটার নাম হয়েছিল আল ফুরকান, সেখান থেকে আমার খেদমতটা শুরু হয়। পরে এটা দিয়ে ফরিদপুর থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে আমি 2008 সালে এটা ছেড়ে দিই বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব হওয়ার মাধ্যমে, পেশ ইমাম এবং খতিব হওয়ার মাধ্যমে আমি আগেটা ছেড়ে দিই। মানে কাজ একই থাকে, খতিব হিসেবেই থাকি। তো পরে পরবর্তীতে সংস্থার চাকরি ছেড়ে দিয়ে বগুড়া কেন্দ্রীয় মসজিদে যখন আমি চলে আসি তখন ওটা ছেড়ে দিই। এরপরে 2015 সালে আমি সেখান থেকে আবার ঢাকায় এসেছি, এখন আমি বারিধারা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি সমাজের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি, বিশেষ করে শিক্ষা শিক্ষা এবং সেবা, এই বিষয়টি আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টেড এবং আমি এই বিষয়ে কাজ করতে চাই, যার কারণে শিক্ষা এবং সেবার পিছনে কাজ করে যাচ্ছি। আমি নিজে প্রায় 4-5টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করেছি এবং মাদ্রাসার পড়া এবং পড়ার ধরন গুলো নিয়ে আমি বিশেষভাবে কাজ করি, যে অ্যাজ ইউজুয়াল না হয়ে পঠন পঠন পদ্ধতি, সিলেবাসের বিষয়টা আমি খুব তীক্ষ্ণ নজর রাখি আর পঠন পদ্ধতির বিষয়টাকে আমি খুব বেশি গুরুত্ব সহকারে আমি দেখি আর কি। এই মোটামুটি আমার হালচাল।
আচ্ছা, বগুড়ার কেন্দ্রীয় মসজিদ যেটা বললেন, এটা কি ওই অনেক বড় একটা মসজিদ আছে, ওইটা বিশাল মাঠ ওইটা নাকি? আমি বগুড়া গেছিলাম, আমি শিওর না।
আপনি যদি বগুড়া যেয়ে থাকেন এবং বগুড়ার কেন্দ্রীয় অর্থাৎ একেবারে শহরের ভিতরে যেয়ে থাকেন সাতমাথা,
আচ্ছা,
আপনি তাহলে ওই মসজিদটা দেখেছেন। বাইতুল মোকাররমের ক্যাটাগরি করে এই মসজিদটা করা হয়েছে।
হ্যাঁ 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 হ্যাঁ
এটা মসজিদটা তদানীন্তন 4 দলীয় জোট সরকার থাকাকালীন তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায়, তার নিজের ইচ্ছায়, তার মুখ থেকে শোনাতে এসে আমাকে বলেছেন যে আসলে আমি বাড়ি করতে চেয়েছিলাম। তো আমার মনে হলো কোথায় যেন শুনেছিলাম যে বাড়ি করার আগে সে যেন সেখানে একটা ভালো মসজিদ করে বা মসজিদ থাকা উচিত, এই কারণে সে আমাকে এভাবে বললো যে এরপরে আমি মসজিদটা শুরু করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে উনি অতি বেশি আস্থার কারণে মনে করেছে যে আবার পরে করব, যার কারণে 2006 সালে উনি শেষ করতে পারেনি। হাফ ডান অবস্থায় ওনাদের সময় শেষ হয়ে যায়। এরপরের ইতিহাস তো আপনাদের জানা। তো পরে আর উনি এটা নিজে উদ্বোধন করতে পারেনি, বগুড়া স্থানীয় প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে এটা আর্মি সরকারের সময় এটা উদ্বোধন হয় এবং পরবর্তীতে নিয়োগ সার্কুলারের মাধ্যমে ইমাম নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি 1000 আলেমদের মধ্যে আল্লাহ সুবহানাহু আমাকে ওখানে কাজের দায়িত্ব দিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আমি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ছিলাম একবার, কবে যেন, কয়েক বছর আগে পড়ছি, আমি জানি না আপনি তখন ছিলেন কিনা।
15 সালের ডিসেম্বরের আগ পর্যন্ত আমি ওখানে ছিলাম।
তাহলে আমি তাহলে আমি ওই 15 ডিসেম্বর আগে গেছি, 15 ডিসেম্বর আগে গেছি, হয়তো আপনি ছিলেন, আমি জানি না।
আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তো মেইনলি যে কারণে আসলে আপনাদের আপনাকে আজকে আমাদের এই পডকাস্টে আমরা ডাকলাম, এটার কারণটা হচ্ছে একটা 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 কি বলবো সেন্সিটিভ একটা টপিক যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এই পডকাস্টে, সেটা হচ্ছে কমিশনদ, কমিশনদের বিষয়টা।
আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সেন্সিটিভ কেন মনে করেন?
সেন্সিটিভ কেন মনে করে? সেন্সিটিভ মনে করে এই কারণে যে আসলে এটা নিয়ে কথা বললে দেখা যাচ্ছে এতগুলো ডাইভার্স মত, যে এক একজন একটা কথা বলতেছে এবং এটার ব্যাখ্যাটা ডিফারেন্ট, এবং খুব রিয়াকশনের একটা মনোভাব মানুষের, যখনই সমালোচনা করা হচ্ছে এক পক্ষ থেকে আরেক পক্ষ, আপনারা আমার থেকে বেশি বুঝেন, আপনারা জানেন, আপনারা এই তো এই যে একটা মানে সেন্সিটিভ এই কারণে যে মানুষের ইমোশন এবং ফিলিং জড়িত বিষয়টার সাথে, তাই না?
Yes, now I understand. আমি বুঝি, বোঝার পরে আমি আপনাকে কোশ্চেন করেছি এই জন্যই যে আসলে অনেক সময় আমরা বৃহত্তর একটি জনগোষ্ঠীর অসত্য অথবা তাদের স্খলন জনিত কোনো বিষয় দেখলেও তখন আমরা ভয় পেয়ে যাই যে কথাটা বলাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা। আসলে
মূল বিষয় আর নাই এখন, মূল বিষয়টা হচ্ছে আলেমদের ব্যাপারে মানুষ কি ভাবতেছে এবং আলেমরা মানুষদের কিভাবে দিক নির্দেশনা দিবে এই ঘটনার পর, যে কারণে বিষয়টা একটা সেন্সিটিভ একটা অবস্থা হয়ে গেছে আমাদের।
ঠিক আছে, আমি আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি যে হ্যাঁ, অবশ্যই বিষয়টা সেন্সিটিভ, তবে দর্শক শ্রোতা যারা আছে তারা যেন ভয় না পেয়ে যান যে আমি সেন্সিটিভ বিষয়ে ভাঙাচোরা কথা বলবো বা আমরা একটা প্রচলিত প্রথা বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো, বিষয়টা এরকম না, যৌক্তিক বিষয় নিয়ে আশা করি আপনার সঙ্গে আমি আলোচনা করতে পারবো।
হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের আসলে এখানে ওপেন ডিসকাশন হওয়াটা জরুরি, কারণ আমরা প্রায় দেখা যায় যে আসলে নিজেদের একটা স্ট্যান্স থাকে এবং এটা যখনই কেউ চ্যালেঞ্জ করে আমরা ফার্স্টে ডিফেন্ড করা শুরু করি। এখানে যে একটু ডেভেলপ করার জায়গা থাকতে পারে বা চেঞ্জ করার জায়গা থাকতে পারে, আমরা সাধারণত
না সবচেয়ে যে আপনার সঙ্গে একবার প্রশ্ন করে আমি একটা কথা বলি, সেটি হল যে আপনি আমি বর্তমান সময়কে নিয়ে শুধু ভাবলে হবে না, ইতিহাসের কাঠগড়ায় কিন্তু আপনাকে আমাকে দাঁড়াতে হবে, ইতিহাস কিন্তু আপনাদেরকে বিশ্লেষণ করবে, ইতিহাসের বিশ্লেষণে পাঠক তখনকার যারা ইতিহাস পড়বে আজ থেকে 50 বছর 100 বছর পর, তখন পাঠক কিন্তু কাউকে ছেড়ে দেবে না। সত্য যেটা, ইতিহাস কেউ রচনা করে না, ইতিহাস হলো যেদিন হয় তখন আসলে একটি জাতির সবাই মানে কোন পক্ষে ছিল কি ছিল তখন তারা স্টাডি করবে। অতএব ইতিহাসের দায়বদ্ধতার কারণেই আমাদের কি কথা বলা উচিত।
ডেফিনেটলি, অবশ্যই। আচ্ছা, তো আলোচনায় আমরা প্রবেশ করতে পারি। ফার্স্টেই আমরা একটু আগে যে কথাটা আমি বললাম যে এক এক রকমের অ্যানালাইসিস বা এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে, যেমন যারা সনদের পক্ষে তারা বলছেন ঠিক আছে, কোনো সব প্রবলেম নাই, আমরা সনদের জন্য যোগ্যতা আমাদের ছিল, গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে, সো আমরা শুক্রিয়া জানাইছি, ইটস ভেরি সিম্পল, এরকম একটা এক্সপ্লেনেশন। একটা এক্সপ্লেনেশন হচ্ছে না না, এখানে গভর্নমেন্ট এখান থেকে সুবিধা নিছে, গভর্নমেন্ট এখানে আলেমদের সমর্থন আদায় করছে বিকজ তারা একটা নির্বাচনের একটা এখানে নির্বাচনের সময় আসছে, সো তারা একটা এখান থেকে সমর্থন চায় বা মানুষের সামনে দেখাতে চায় যে আলেমদের আমাদের সাথে আছে এরকম। আরো ক্রিটিসাইজ করার আরো জায়গা থাকতে পারে, যেমন আলেমরা কেন আসলে শুকনা মাহফিল করলেন, শুকনা মাহফিল আসলে কতটুকু করা দরকার ছিল 5ই মে এরকম একটা ঘটনার পর, তো তখন কথাবার্তা এরকম হয় যে 5ই মের সাথে এটা কেন মিলানো হচ্ছে, দুটো তো এক না, হেফাজত কমি একটা একই রকম না, প্লাস একটা আর একটা বিষয় যেটা খুবই আসলে মানে মানুষের মনে খুবই আঘাত দেওয়ার মতো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে আলেমদের যারা কেউ কেউ গিয়েছেন তাদের কারো কারো ভাষা এবং তাদের একটা প্রশংসা উচ্ছ্বাস, গভর্নমেন্টের প্রতি তাদের যে একটা লয়ালটি একটা দেখানোর একটা প্রবণতা, এই জিনিসটা নিয়ে আসলে আরেকটা একটা মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধ একটা ভাব, যে একটা আস্থার একটা ভাব তৈরি হয়েছে যে না কারা আমাদের আলেম, ওনারা এটা কি করতেছে, এই ধরনের একটা বিষয় আমরা দেখতেছি, তাই না? আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? আপনি কি বিষয়টাকে সিম্পলি ভাবে দেখেন যে এটা একটা নর্মাল বিষয়, যে এটা একটা প্রসেস ছিল, প্রসিজিওরটা শুরু হয়েছে আজকে থেকে আরো 20-25 বছর আগে, আল্লামা শেখুল হাদিস ওনার সময় ইরশাদের আমলে উনি যখন এটা প্রস্তাব করছেন, এরপর আস্তে আস্তে এটা প্রসিজিওরাল হয়েছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কিন্তু এখানে পলিটিক্স কখনোই আমরা জানি পলিটিক্স শুধুমাত্র আসলে এত সহজ না। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি আপনার থেকে টাকা পাই, এখন আপনি ন্যায্য টাকা পাই, কিন্তু আপনি বললেন যে না টাকার মাধ্যমে তোমাকে দিব কিন্তু আমার কাজটা করে দাও, তার মানে কি এখানে একটা স্বার্থর বিষয় চলে আসতেছে বা পলিটিক্স এর বিষয় চলে আসতেছে, আমরা যদি খুব মানে সহজ ভাবে বলি। বা মনে করেন আমি কাউকে আমার থেকে একটা একটা জিনিস হক আছে তার, আমি বললাম হ্যাঁ আমি তোমার হকটা দিব, বাট তুমি আমাকে সাপোর্ট করো বা তুমি আমার বিপক্ষে কথা বলবো না, সো দিস ইজ নাও পলিটিক্স মানে এখানে কামস ইন টু প্লে, যে বিষয়টা তখন আর ঠিক আমি একটা জিনিস চাই আর আমি এটা পাবো ন্যায্য দাবি ওরকম থাকে না, এখানে আরো কিছু বিষয় চলে আসে। তো ডেফিনেটলি এই ঘটনার মধ্যে এরকম একটা বিষয় আসতেছে যে আলেমরা একটা একটা যৌক্তিক দাবি, একটা যৌক্তিক ইয়ে নিয়ে হয়তো আসছেন সনদের বিষয়টা, বাট গভর্নমেন্ট বিষয়টাকে ঠিক একদম একটা পিওর গভর্নমেন্ট প্রসিজিওর হিসেবে রাখেন, এবার সেখান থেকে একটা ফায়দা নিতে চাচ্ছে ডেফিনেটলি। এবং এখানে আলেমদের মধ্যে কারো কারো কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা গভর্নমেন্টকে সমর্থন করতে অনেক ইচ্ছুক। আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেন, আসলে কি হয়েছে?
আসলে আমরা প্রাইমারিলি আমাদের উই শুড নো ব্যাক, আমাদের প্রথমত আমাদের পেছনে দেখতে হবে। আসলে আমরা আজকে কিসের, আমরা মূলত কিসের স্বীকৃতি নিলাম বা আলেমরা কিসের স্বীকৃতি নিল, এই প্রশ্নের উত্তর আপনাকে আমাদের প্রথমে দেখতে হবে। কিসের স্বীকৃতি দিল তারা? যে হ্যাঁ, আমরা শিক্ষিত বা আমাদের মাস্টার্স আমাদের জন্য হলো আমরা লেখাপড়া করেছি শিক্ষিত। তারপর স্বীকৃতি কার কাছ থেকে নিলেন? একটা গভর্নমেন্টের কাছে, প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্টের কাছ থেকে আপনি স্বীকৃতি নিলেন। তো আসলে এই স্বীকৃতি নেওয়ার দ্বারাই কিন্তু আপনি আরেকটি জায়গায় কিন্তু আপনি আপনার উদ্দেশ্য এবং আপনার পেছনের ইতিহাস থেকে আপনি সরে আসলেন। কিভাবে সরে আসলেন? যে এটা খুবই খুবই বাস্তব কথা যে বর্তমান প্রচলিত সরকার বা আমাদের দেশে, শুধু শেখ হাসিনা সরকার না, আওয়ামী লীগ সরকার না, বরং আমাদের দেশটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সরকার এখানে বসে। আজকে আওয়ামী লীগ আছে, আরেকদিন হয়তো অন্য দল আসবে, আবার অন্য দল চলে যাবে, অন্য দল আসবে। কিন্তু এই যে সরকার পদ্ধতি বা এই যে রাষ্ট্র পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি,
সেকুলার
সেকুলার সেকুলার বলেন বা না, ওদিকে আমি পরে যাচ্ছি।
আচ্ছা,
গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের উলামায়ে কেরাম, আমি সাধারণ মুসলমানদের কথা বাদ দিলাম, বাংলাদেশের উলামায়ে কেরাম কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে তারা একমত কিনা, এই এই প্রশ্ন প্রথমে আনতে হবে। যদি তারা একমত হন তাহলে আমি এক কথাই বলবো, যদি গণতন্ত্রের সাথে তারা একমত হন তাহলে তারা আর ইসলামিক না, আবার যদি ইসলামিক হয় তাহলে তারা তো গণতন্ত্র সাপোর্ট করতে পারে না।
ক্লিয়ারলি
এটা খুবই স্বাভাবিক। এখন আলেমদের অবস্থাটা পরিষ্কার না যে আসলে তারা কি চায়। তারা যদি গণতন্ত্রকে মেনে নেয় তাহলে তাহলে তারা কোনোদিনই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, পুঁজিতন্ত্রের বিরুদ্ধে কথা বলা এবং প্রচলিত রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা কোনোদিনই তাদের আর উচিত হবে না, এবং তাদেরকে নিজে নিজেদেরকে আর ইসলামের পরিচয় দেওয়ার দরকার নেই। কেননা আপনি জানেন যে একজন মার্ক্সবাদী সে যেমন গণতান্ত্রিক হতে পারে না, আবার একজন গণতান্ত্রিক সে মার্ক্সবাদী হতে পারে না, কারণ ডাবল স্ট্যান্ডার্ড তো হওয়া সম্ভব না। যে যে আদর্শ নিয়ে থাকবে,
হ্যাঁ আমি শুনতেছি, বলেন বলেন,
যে যে আদর্শ নিয়ে থাকবে তাকে সেই আদর্শের উপরে থাকতে হবে, এবং একটা আরেকটার কন্ট্রাডিক্টরি। ঠিক ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি মেনে নেন তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আপনি আপনার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। আপনি যখন আপনার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করে আপনার আপনার বিপরীত, আপনি যেটা বিশ্বাস বিশ্বাস করেন না, এমন একটি জীবন ব্যবস্থার পরিচালকদের নিকট থেকে আপনার স্বীকৃতি নেন, প্রকারান্তরে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন যে আমার আদর্শ বলে আর কিছু নেই, আপনারা যেটা করতেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটার সাথে আমরা পুরোপুরি একমত, এবং আপনারা আমাদের স্বীকৃতি দেন, আমরা মিলেমিশে থাকি
না। এখন হ্যাঁ, কথাটা সত্যি অবশ্যই, যে আসলে আদর্শিক আদর্শিক পজিশন থেকে এভাবে চিন্তা করা উচিত।
এটা হলো আমি আমি অতীত ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বললাম। এই জন্য আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান দর্শনিজামি আর কওমি মাদ্রাসা, এটার একটু আলাদা ডিফারেন্স আছে। দর্শনিজামি 1070 সাল বা তারও আগে থেকে শুরু হয়েছে, সে বাগদাদ থেকে যখন বাগদাদে হালাকুখা যখন সেখানে ধ্বংসাত্মক পরিণতি চালিয়েছিল, সেখানকার আলেমরা যখন এই দেশে এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তখন থেকে দর্শনিজামের প্রচলন শুরু।
আচ্ছা,
তো মূলত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বর্তমান কওমি মাদ্রাসার আপডেট জীবন ব্যবস্থা শুরু হয় বা আপডেট কওমি মাদ্রাসা শুরু হয় 1861 সালে দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন একটি যাত্রা শুরু হয়, এবং এর পেছনে একটি তাদের ঐতিহাসিক একটি দাবি আর ঐতিহাসিক একটি মিশন ছিল, সেটি হলো যে তদানীন্তন সরকার ব্যবস্থার সাথে কুলিয়ে উঠতে না পেরে কৌশল করে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হয়, যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটি জাতি তৈরি হবে, এমন একটি শ্রেণী এবং এমন একটি জনশক্তি তৈরি হবে, যে জনশক্তি প্রচলিত অবকাঠামো এবং খ্রিস্টানদের নিয়ে আসা বা বিদেশিদের নিয়ে আসা রাষ্ট্র ব্যবস্থার মূলোৎপাটন করে আমরা আমাদের আদর্শিক এবং আদর্শ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। এইটাকে সামনে রেখেই মূলত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা এবং কওমি মাদ্রাসার যাত্রা শুরু হয়। সেইটা যখন মাত্র 150 বছরের ব্যবধানে এসে উত্তরসূরিরা সেটা ভুলে যেয়ে এখন ওই যে আজকে তো আমাদের দেশ থেকে খ্রিস্টানরা চলে গেছে, অর্থাৎ উপমহাদেশ থেকে যে ব্রিটিশ বেরিয়ারা যে শাসন ক্ষমতা ছিল তারা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া সচিবালয়, তাদের ফাইল পত্র এবং তাদের সিস্টেমটা পুরোপুরি রেখে গেছে, শুধু সাদা চামড়াটা চলে যেয়ে বাদাম চামড়াওয়ালাদেরকে দিয়ে গেছে। চেয়ারও ঠিক আছে, টেবিল পত্রও ঠিক আছে, সবকিছু ঠিক থেকে নিয়ম নীতি সব ঠিক রেখে ওই পদ্ধতির জায়গায় বাঙালিরা বসছে বা ভারতীয়রা বসছে বা পাকিস্তানিরা বসছে। আর বিপরীতে তাদের কোনো অর্থাৎ ওই সিস্টেমের কোনো পরিবর্তন ঘটেনি, বিপরীতে এদের মোকাবেলা যাদের করার কথা ছিল তাদের কিন্তু আদর্শচ্যুতি হয়েছে। তারা যে জন্য তাদের অভ্যুদয় ঘটেছিল তারা কিন্তু সেখানে নিষ্প্রভ হয়ে গেছে এবং তারা গতিহীন লক্ষ্যহীন হয়ে গেছে।
ইমপ্লিমেন্টেশন হয় না, জাস্ট আমরা ব্যক্তিগত লেভেলে যতটুকু করো অতটুকু হয়তো করতেছি না, সেটার উপরে চ্যালেঞ্জ আসতেছে। তো ওনারা বলেন যে আসলে লং টাইম আমাদেরকে এখানে সিস্টেম থাকতে হচ্ছে, তো যেহেতু থাকতে হচ্ছে তো আমাদের তো কিছু কিছু জিনিস আসলে না হলেই না, যেমন সনদের বিষয়টাকে তারা ভাবে দেখেন যে যেহেতু আমরা এখানে থাকতেছি এই সিস্টেমটা রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের সিস্টেমের কিছু জিনিস তো মেনে নিতেই হচ্ছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, মানে আপনি কি সনদের বিষয়টাকে কিভাবে দেখেন যে না আসলে আদর্শিক দিক থেকে যে না আমাদের কোনো দরকারই নেই সনদটা, বিকজ সিস্টেমটাই প্রবলেমেটিক, এই সিস্টেমটা আমাদের রেকগনাইজ করে এবং আমরা সিস্টেমটাকে রেকগনাইজ করতে চাই না, অথবা চিন্তা করা যে এইভাবে যে না এই জাস্ট আমরা একটা আমাদের দুনিয়ার যে জীবনটা একটা সহজ করার জন্য কিছু রিকগনিশন নিচ্ছি, এর মানে এই না যে আমরা সিস্টেমটাকে তার আইডিওলজিক্যাল পজিশন থেকে রিকগনাইজ করতেছি। আপনি এই বিষয়টা কি
ভাবেন? এইটা তো আসলে আসলে বুঝতে হবে, তো আসলে ব্যাপারটা হলো যে জেনারেশন তো কয়েকটি চলে গেছে, আমরা যে জেনারেশন এখন আমরা আমরা টাইম পাস করছি বা প্রেজেন্ট জেনারেশন, এই জেনারেশন তো শেষ না, পরবর্তীতে আরেকটা জেনারেশন আসবে এবং প্রত্যেক জেনারেশনের পরবর্তী জেনারেশন মিস্টেক করে এবং লক্ষ্য উদ্দেশ্যহীন মূল রাস্তা থেকে তারা আরো বেশি সরে যায়। তা আমি বলছি না যে আমাদের স্বীকৃতির দরকার নেই, কিন্তু স্বীকৃতি নেওয়ার দ্বারাই আমাদের মিশন এবং ভিশন, অমিয় মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এবং মিশন ভিশন যা ছিল, আপনি এখনকার তরুণদের সাথে কথা বলে দেখুন তারা তারা কিন্তু এত অ্যাবসেন্ট মাইন্ড বা বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি সেকুলার লাইফ স্টাইল আমরা ফেস করছি বর্তমান তরুণরা, তারপরেও কিন্তু আমাদের তরুণরা এখন পর্যন্ত কিন্তু খ্রিস্টানদের ইতিহাসকে মনে রেখে আমরা কিন্তু ভাবছি যে আমরা আসলে ভুল করছি। অর্থাৎ যখনই আমরা স্বীকৃতি পেয়ে যাচ্ছি, স্বীকৃতির মাধ্যমে আমি দুনিয়াবী সুবিধাটা পাচ্ছি, দুনিয়াবী সুবিধা বা আমার স্বীকৃতি আমার এনভায়রনমেন্টে আমার আমার স্বীকৃতি বা আমার আমার প্রতি পজিটিভ মাইন্ড, এতে করে তো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে বের করে নিয়ে আসলো। আমার যে লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেটা আমার প্রতিষ্ঠা করার কথা ছিল, সেখান থেকে তো আমি বের হয়ে আসলাম বলে। এই জন্য খুবই ডিপলি আমাদেরকে দেখতে হবে যে আসলে স্বীকৃতি এতদিন যে আমাদের স্বীকৃতি ছিল না। দেখুন আমি কিন্তু আলিয়াতে পরীক্ষা দিয়েছি, আমি প্রথমে আপনাকে বলেছি আমি 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 কামাল কামিল বাস করেছি, আমি কিন্তু সে সময় ওই রকম মাইন্ড ছিল, আরে কেন আমাদের স্বীকৃতি নাই, আমাদের ছাত্র বয়সে আমরা এরকম চিন্তা করতাম, আমাদের ছাত্র বয়সে আমরা বন্ধুরা বসতাম যে আমাদের বড়রা কেন এটা করে না। কিন্তু পরবর্তী আমি আমি নিজেই পরবর্তীতে চেঞ্জ হয়ে গেলাম, আরে এই কওমি মাদ্রাসা তো স্বীকৃতি নেওয়ার জন্য নয়, কারণ আমাদের বিপ্লবী করে আমাদেরকে একটি আদর্শ সামনে দেখিয়েই তো আমাদেরকে কওমি মাদ্রাসা তৈরি করা হয়েছে এবং আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের পিতা মাতারাও কিন্তু এনিয়ত করে দিয়েছে যে সন্তানকে আমি ইসলামের জন্য দিয়ে দিলাম, সেখানে যদি এখন দুনিয়া রুটি রোজগারের জন্য আমাদেরকে স্বীকৃতি নিতে হয় তাহলে এটা খুবই অবভিয়াসলি আমরা বলতে পারি যে আমরা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আজকে আমরা ভালো থাকলেও দুদিন পরে আমাদের সবাই স্কুলের মতোই এইখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার আমাদের কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবো। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছনে মুরব্বীরা যে চিন্তা করছিলেন সেটা আমরা ভুলে যাবো, এটা নিশ্চিত।
আপনি কেন মনে করেন যে আমরা স্বীকৃতি যদি নিই তাহলে আসলে লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাব? কারণ যারা স্বীকৃতির পক্ষে আছেন তারা কিন্তু বলতেছেন যে না আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ হয় নাই, কারণ আমরা যখন স্বীকৃতি নিচ্ছি সরকারের সাথে আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা এভাবে সেট হয়েছে যে দেওবন্দের যে উসুলগুলো আছে সেই উসুলগুলা অপরিবর্তিত থাকবে, ওগুলোকে আমরা চেঞ্জ করতেছি না, তাহলে আমাদের এটা নিয়ে কনসার্ন হওয়ার কি দরকার? এটা হচ্ছে ওনাদের বক্তব্য। তো আপনি কি মনে করেন যে আসলে যে আপনি যেটা ধারণা করতেছেন বা আশঙ্কা করতেছেন যে লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া, এটা কিভাবে হতে পারে? সরকার এই মাদ্রাসার উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে বা বিভিন্ন নীতিমালা আরোপ করবে যেটা আসলে গভর্নমেন্ট মাদ্রাসা মেনিতে বাধ্য থাকবে, বা তার সিলেবাসে চেঞ্জ আসতে পারে, বা মনে করেন যে আসলে যে মূল স্পিরিটটা সিলেবাস ভুলে গেলাম, মনে করেন যে আমি জিহাদের ফিক শিখলাম কোনো সমস্যা নেই, কিন্তু স্পিরিট না থাকলে আসলে ফিক শিখে লাভ নেই, তাই না? আমি আমি সেটা বলতে চাচ্ছি। তো আপনি কি মনে করেন যে আসলে স্পিরিটটা হারায় যাবে, এটা আপনার কেন কেন মনে হয়?
আমি 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 দুটো উত্তর দেবো। আমি এক নম্বরে উত্তর দেবো, আমি উসুল, যেহেতু আলেমরা এসে দিন পারবেন, আলেমরা শুনবেন, জন্য বলবো আরবিতে একটা উসুল আছে, এই উসুলের নাম হলো নতিজা আর জালে তাবিয়ার, এর বাংলা তর্জমা হইলো যে ফলাফল সবসময় নিম্নগামী হয়ে থাকে। আপনি যখন যে কোনো বিষয়ে ভালো আর মন্দকে মিশাবেন, চয়েস করতে দেবেন, তখন দেখবেন মানুষ সাধারণত মন্দকে চয়েস করবে। মন্দকে চয়েস করবে বলতে অর্থাৎ তার প্রবৃত্তির সাথে যেটা যাবে সেটাকে সে অ্যাকসেপ্ট করতে চাবে, তার প্রবৃত্তি যেদিকে যাচ্ছে। ফলাফল সব সময় নিচের দিকে যাবে, ভালো মন্দ এক জায়গায় হলে খারাপটাই, অর্থাৎ ঘাস আর আবাদ এক জায়গায় হয়েছে, আপনি ওখানে পরিচর্যা না করলে ঘাস আবাদকে খেয়ে ফেলবে, এরকম আর কি। এটা হলো এক নাম্বার উত্তর, যে যখন দুনিয়ার সাথে দিন মিশ্রিত হয়ে যাচ্ছে তখন দুনিয়া গালেব হবে আর দিন মাগলুব হবে, এটা ইতিহাস বলে, কোরআন বলে, সুন্নাহ বলে। দুই নাম্বার বিষয় হলো আপনার গলায় আমার লাগাম পরাইতে হবে, আপনাকে দিয়ে ধরো তাহলে অন্যকে খেয়ে না কি, আপনার গলায় আমার দড়ি পরাতে হবে। তো দড়ি পরানোর পরে ওই দড়ির গোড়া যখন আমার হাতে থাকবে তখন আপনাকে ডানে সামনে পিছনে সব জায়গায় আমি টেনে নিয়ে যেতে পারবো। সুতরাং দড়ি পরানোর আগে আপনাকে যত কথা বলা দরকার, যত কিছু বলা দরকার, আপনাকে সবগুলো আমি ম্যানেজ করে নিলাম একবার গলায় দড়ি পরানোর পরে, এরপরে আপনার আর করার কিছু থাকবে না। এটাকে আমি অন্যভাবে বলতে পারি, প্ল্যাটফর্মে ওঠা, সমুদ্রে সমুদ্রে জার্নি করা হবে, একটা এখানে ইয়ে আছে, জাহাজ আছে, আপনাকে কোন রকমের কথাবার্তা বলে আপনি যা চান সবকিছু দিয়ে সব আপনার সাথে এগ্রিমেন্ট করে আপনাকে জাহাজে ওঠানো হলো, আপনি শুধু এগ্রি করলেন, ঠিক আছে আমার কথা মানতে হবে, জাহাজে ওঠার পরে আমাকে ছয় বেলা খাবার দিতে হবে, আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে। এখন জাহাজ কর্তৃপক্ষ বললো কোনো সমস্যা নেই, আপনি যা চান সব দেওয়া হবে জাহাজের ভিতরে। এবার আপনি উঠলেন, ওঠার পরে আপনার আপনাকে যে সাইজ করা দরকার আপনাকে এবার সাইজ করা হচ্ছে। এখন আপনি বললেন যে ভাই তোমার সাথে এরকম এগ্রিমেন্ট ছিল না, এখন বলা হলো দত্তরি বেটার সাইজ, তোমার সাথে এগ্রিমেন্টের গুলিমারি, এখন আপনি তো করার কিছু নাই, আপনি তো জাহাজে উঠে পড়েছেন। আপনি এটা খুব ভালো করে মনে রাখবেন যে সরকার যখন তার কথায় এখন আপনার সাথে এগ্রিমেন্ট করবে, সরকারকে আপনার সাথে হ্যাগেল করবে নাকি যে না এটা মানতে হবে ওটা মানতে হবে, সরকার তো দরকার নেই, কারণ আপনি যখন আপনার গলায় যখন আপনি জিনজির পড়তে যাচ্ছেন আপনার সাথে এত হ্যাগেলের কোনো প্রয়োজন নেই। আপনি পরেন এরপরে আজকে না হোক, আজকে যে আমাদের মুরব্বীরা রয়েছে আগামী 20 বছরের মধ্যে ইনশাল্লাহ দে উইল বি ফিনিশড ফ্রম দিস আর্থ, এবং তারা মোটামুটি বলা যায় আর কি, আল্লাহ শফিকে আরো আমরা বলতে পারি যে 30 বছর সে উইল বি এলাইভ ইন আস, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করেন, কিন্তু একটু স্বাভাবিক নিয়মে তো বলতে পারি যে আগামী 50 বছর পরে তাকে আমরা পাচ্ছি না। সুতরাং এই এই মুরব্বীরা চলে গেলে আমাদের মতো তরুণ যারা আছে আমাদের কি, আমাদের মুরব্বীদেরই যে অবস্থা হলো, আমাদের কি সেই মানে শক্তি আছে যে আমরা সরকারের সাথে এরকম চ্যালেঞ্জ করবো? যে সরকার এবং যেই সরকার পদ্ধতি এবং সিস্টেমগত ভাবে যারা তাগত এবং তাগতের অনুসারে,
একমুখী এই রাস্তায় হাঁটলে এন্ড অফ দ্য রোড সমঝোতার পথ বা নিজেদের যে আদর্শ থেকে বিচ্যুত বিচ্যুত হওয়ার একটা রাস্তাতে আসলে আমরা হাঁটতে যাচ্ছি। আপনি এটাই মনে করেন?
রাস্তা না আমাদের হাইওয়ে তো তুলে দেওয়া হয়েছে। আজকে আজকে এই কথা বললে আপনি আলিয়া মাদ্রাসার অতীত ইতিহাস দেখছেন আমাদের চোখের সামনে, আজকে আপনি আলিয়া মাদ্রাসা থেকে ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়েছিলেন এই উপমহাদেশে। আপনি সৈয়দ আমিনুল ইসলাম বাংলাদেশের প্রখ্যাত একজন তাফসির কারক এবং বাংলাদেশের যে ইসলামের আমরা উলামায়ে কেরাম যারা ফায়দা পেয়েছে, সৈয়দ আমিনুল ইসলাম, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, তারপরে ওনাদেরকে কেউ কোনোদিন বলেনি যে আপনি আলিয়া থেকে পড়াশোনা করেছেন, তারা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন এবং সেভাবেই তারা সেখান থেকে এসছেন। তো তানভীর ভাই, আপনি এই বিষয়টা আজকে নয়, আপনি আগামী 30 বছরের আয় দিয়ে দেখেন, আমার সন্তানের বেলায় দেখেন, যে তারা যখন এই সিস্টেমের উপরে বড় হবে এবং এইগুলো স্বীকৃতি নিয়ে যাবে, আমার সন্তান কিভাবে টিকে থাকবে এই পরিবেশের যে এবং এ সকল দাবির নিকটে। আজকে মাদ্রাসায় নিয়ম চাপায় দেওয়া হইলে আজকে জাতীয় সঙ্গীতের ব্যাপারে দেখেন কিভাবে মস্তিষ্ক তৈরি করা হচ্ছে। আমি জাতীয় সঙ্গীত নিয়ে জায়েজ না জায়েজ হারাম হালাল কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে এটা সরকার চাচ্ছে, সরকার চাচ্ছে বলে।
আমি এটা এটা নিয়ে আমার একটা জিনিস ইয়ে ছিল যে আসলে সবসময় ফিক ওয়াইজ হালাল হারামের বিষয়টা না দেখে বোঝা উচিত যে আসলে আমার কাজের মোটিভটা কি, রাইট? আপনি যেটা বললেন জাতিসংঘ,
আমি আমি হালাল লেট মি ফিনিশ। মাসলা মাসাইল ফতোয়া দিকে বলা ভাই কারণ ফতোয়া দিকে, এতদিন কওমি মাদ্রাসায় জাতীয় সংগীত ছিল না, তো ছিল না কেন, কওমি ওলারা চাইনি বলেই ছিল না, এটা প্রয়োজন মনে করেনি বলে ছিল না, কিন্তু সরকারের প্রয়োজন মনে করছে। সরকার যখন প্রয়োজন মনে করছে তখন কিন্তু আমাদের মস্তিষ্ক তৈরি করা হচ্ছে, এবং সরকার সরকার দলীয় লোকজন বিভিন্ন মাদ্রাসায় যে অলরেডি মোটিভেট করছে যে আমরা বাংলাদেশের নাগরিক, এখানে আপনারা পতাকা উড়ান এবং আপনারা ই করেন, আপনারা জাতীয় সঙ্গীত গান। এখন আমাদের মধ্যে কিন্তু দুইটি ভাগ হয়ে গেছে, ওলামায়ে কেরামের মধ্যে বলতেছেন আচ্ছা জাতীয় সঙ্গীত করলে সমস্যা কি, অর্থাৎ পক্ষ কিছু বিপক্ষ কিছু। সুতরাং আগামী এনারা যদি মিশন এইভাবে বাস্তবায়ন করতে থাকেন, আগামী 5 বছর লাগবে না, মাত্র আগামী 1টা বছর যেতে দেন যে প্রত্যেকটা মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এবং এটা খুবই সিম্পল হয়ে যাবে, তখন এটা কোনো বিষয়ই মাথায় আসবে না। গেল একটা, আপনি অলরেডি মনে হয় দেখেছেন কিছুদিন আগে যে একটা মাদ্রাসায় মাদ্রাসার নাম আমি বলতে চাচ্ছি না, প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় দাঁড়িয়ে উলামায়ে কেরাম যারা মিলাদকে হারাম করেছেন তারা জাতীয় সঙ্গীত কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে জাতীয় সঙ্গীত গাইলেন। হারাম হালাল তারা বুঝবেন, আমার আমি আমি যেটা দেখেছি সেটি আপনাদের সামনে বললাম, যে হুজুররা দাঁড়িয়ে মিলাদ করার বিপক্ষে কথা বলেছেন, আমরা বলি দাঁড়িয়ে অবশ্যই মিলাদ বেদাত, কিন্তু তারাই যখন আবার জাতীয় সঙ্গীত গায় জাতির সামনে, তো এই বিষয়টা আসে যে মিলাদ থেকে কি তাহলে জাতীয় সঙ্গীত হয়ে গেল, প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো এখানে দেখেন দ্বিতীয় আরেকটা পয়েন্ট আসে, আজকে একটা ঢোকালো জাতীয় সঙ্গীত ঢোকালো, কিন্তু আরেকদিন বলবে যে আচ্ছা মহিলা মাদ্রাসায় তো অনেক আলেমা বের হচ্ছে, আপনারা এরকম বৈষম্য করেন কেন? হুজুরদের বিরুদ্ধে বা আলেমদের বিরুদ্ধে তো সবসময় একটা কথা আছেই যে তারা মহিলাদেরকে সবসময় মহিলাদেরকে তারা ব্যাকফুটে রাখে, তারাই বলবে যে আপনারাই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কওমি বেফাক বোর্ডে হায়াতুল উলিয়াতে মেয়েরা রয়েছে এবং অনেক মেয়ে রেজাল্ট করেছে গত গত পরীক্ষায়, ছেলেদের চেয়ে কোন অংশে কম না, 10টা সাবজেক্টে 985 নম্বর, অর্থাৎ প্রায় শতভাগ নাম্বার নেই, প্রায় শতভাগ নাম্বার নেই মেয়েরা রেজাল্ট করেছে, বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে। সুতরাং তারা গভর্নমেন্ট থেকে ফরমেট দিয়ে দিল যে আপনাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে মেয়েরা ভালো যারা রেজাল্ট করেছে তাদেরকে নিয়োগ দিতে হবে, এটা সরকারি ফরমান, কি করবেন আপনি?
হ্যাঁ, এখন তার মানে আপনি আসলে যারা এই কথাগুলো বলতেছেন আপনি তাদের উপরে আস্থা রাখতেছেন না, যে আসলে আপনি মনে করতেছেন হিস্ট্রি থেকে ইতিহাস ইতিহাসের যে একটা প্যাটার্ন আছে যে আসলে একটুখানি, আমি কথাটা খুব একটা সুন্দর একটা বই একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য দেখা যায় পথের শেষে সেটাই অনেক বড় হয়ে যায়। তো আপনার আশঙ্কা,
আপনি আপনি বলেন, আপনি তো আপনি বলেন আপনার বাস্তব জীবনে কোনোদিন রাস্তা ভুল করে কোনো এক জায়গায় হয়তো এক জায়গায় যাবেন কিন্তু শুরুতে আপনি রাস্তা একটা ঢুকে গেছেন, আপনি কি প্রথমে বুঝতে পেরেছেন যে আমি খারাপ কোনো জায়গায় যাচ্ছি? আপনি কিন্তু সুন্দর করে গাড়ি চালিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার শেষে যা দেখতেছি ও আল্লাহ আমি এখানে কোথায় আসলাম, রাস্তার শেষে যাই কিন্তু বুঝতে পেরেছেন রাস্তা শুরুতে না,
মাহফিল হওয়ার পর বা মাহফিল হওয়ার আগে একটা পার্থক্য তৈরি হয়েছে। যেমন আমাদের আগের পডকাস্টে আমরা যখন করলাম তখন দুই একজন আমাদের পডকাস্টে শোনার পরে বলছে না সনদ নিছে আমার কোনো প্রবলেম না, হয়তো ওনারা নিছেন, এটা নিয়ে আশা করা যায় যে ওনারা ওনারা তো আশ্বাস দিচ্ছেন যে এটা এটাতে দেওবন্ধ বা কওমি মাদ্রাসার যে মূল উসুল বা অবজেক্টিভ সেখান থেকে কোনো ধরনের নড়চড় হবে না, কিন্তু কিন্তু এই মাহফিল অনুষ্ঠান হওয়ার পর সবার মাথায় হাত, এটা কি? সেটা হলো যে আমরা আসলে কাদের উপর আস্থা রাখতেছি, ওনারা ওনাদের যে ল্যাঙ্গুয়েজ ওখানে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের যে প্রশংসার যে একটা ধরন, এটা পুরোপুরি আওয়ামী একটা স্টাইল, রাইট? এটা হচ্ছে আমি আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে আমি আওয়ামী ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করলাম, আমি আপনার একেবারে অধীনস্থ দাসের মতো করে কথা বলা শুরু করলাম, বিষয়টা ওই পর্যায়ে চলে গেছে, তাই না? আপনার কাছে কি মনে হয় শুকরানা মাহফিলটা আসলে করার দরকার ছিল কিনা, বা এই যে যেটা হয়ে গেল এটাতে আমরা আসলে কি মেসেজটা পাচ্ছি, এখানে আসলে কারা গেছেন, তাদের এজেন্ডাটা কি, বা তারা আসলে আমাদের কি কোথায় নিয়ে যেতে চান?
আসলে আমি এখানে অনেক বড় বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় ওলামা এখানে উপস্থিত ছিলেন, তো এটা আমাকে ইতিহাসের দায়বদ্ধতা থেকে আমাকে বলতেই হবে। সেটি হলো যে মানুষের চিন্তা, চিন্তার অগ্রসরতা, চিন্তার নকশা এবং চিন্তার ক্ষেত্রে মানুষের মিস্টেক হয়ে যায়, কিন্তু পুরো একটি জাতি তো একটি ভুল করতে পারে না। কিন্তু এটি ইতিহাস একদিন বলবে যে এই এই সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল, এবং এখানে যাদেরকে উপস্থিত করা হয়েছিল শুক্রাণা মাহফিলে তাদেরকেই কিন্তু ওই 5ই মেতে উপস্থিত করা হয়েছিল। এই সকল মাথায়, এই সকল টুপি মাথাওয়ালা তালবে এলেমদেরকেই সেদিন রাসূলের সম্মান ইজ্জত রক্ষার কথা বলে রাস্তা বের করা হয়েছিল। আবার তাদেরকে এই কথা বুঝিয়েই যে তোমাদের ইয়া দরকার, স্বীকৃতি দরকার এবং স্বীকৃতি দরকার, এই আমাদের মুরব্বীরাই কিন্তু আমাদেরকে রাস্তা বের করেছিল।
আচ্ছা,
তো উভয়ের নেতৃত্বে কিন্তু, উভয়ের নেতৃত্বে কিন্তু আমাদের বড়রাই ছিল। এখন বিষয় হলো যে শুক্রাণা মাহফিল করা ঠিক আছে কিনা। আসলে আমি আবারও সেই একই কথা আমার আসে যে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথমত আমাদের বিষয়টা ছিল তাহলিয়া, অর্থাৎ তাগুত বর্জন করা। তো এইখানে এইখানে কথা হলো যে আমরা আমরা প্রচলিত পদ্ধতিকে বর্জন করিনি, বা বর্জন করার যে আমাদের প্রতিশ্রুতি ছিল মাদ্রাসা প্রতিষ্ঠার, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার, সেই প্রতিশ্রুতি থেকে আমরা সরে এসেছি। সরে এসে আমরা কাঁধে কাঁধ লেগে আমরা নিজেরা আমরা তাদের সাথে সহযোগিতা করে চলেছি। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেছেন যে তাদের সাথে তো আমাদের কোনো মিলচল হতে পারে না, যারা যারা এই পদ্ধতির বাইরে, অর্থাৎ যারা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি, মৌন সম্মতি দেওয়া তো স্বীকৃতি, আমরা কিভাবে স্বীকৃতি দিই? এখন বিষয় হলো যে শুকরানা মাহফিল এতটা বালখিল্যতা বা এতটা দেউলিয়াত্ব শো করা আমার মনে হয় প্রয়োজন ছিল না। তো যখন করেছে, যখন হয়ে গেছে, তারপরেও নিজেদের নিজেদের ঐতিহ্য রক্ষা করার সুযোগ তাদের যথেষ্ট ছিল, ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন, ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গিয়েছেন, ওকে ঠিক আছে, আমরা নাগরিক হিসেবে সেখানে কথা বলেছি, তাও না হয় মেনে নিলাম। কিন্তু আওয়ামী লীগের হুজুরের মধ্য থেকে যে গাদ্দার এবং আওয়ামী লীগের দালালরা সেখানে এসে পুরো মঞ্চটাতে আওয়ামী লীগের বন্দনা এবং দলীয় কণ্ঠে যে তারা ভাষণ দিলেন, লজ্জাবোধ বলতে কিছু আছে বলে এই সকল এই সকল আলেমদেরকে দেখে তা মনে হয়নি।
আচ্ছা, এখন একটা ডিফারেন্ট করতে চাই আমি, এটা হলো ডিফারেন্ট মানে অবশ্যই সংশ্লিষ্ট, এই কমি আর সরকারের কথাবার্তা আসলে আমরা আসলে ওই সেই শাপলা চত্বরের ঘটনাটা আসলে ভুলতে পারি না, এই জিনিসটা চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্বীকৃতি শুকরানার পক্ষে যেসব আলেমগণ কথা বলছেন, এরা তো নিশ্চয়ই শাপলা তো নিশ্চয়ই ওনারাও ভুলে যান নাই, এবং 2013 থেকে 18 এই মাত্র 5 বছরে যেটা একেবারেই ইউটার্ন নিয়ে নিলেন মোটামুটি, মানে যেটা আমাদের কাছে মানে জেনারেল মানুষের কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। সো এটা আপনার কাছে যৌক্তিকতা বা আপনার কাছে কি মনে হয়, মানে এটা কি হইতে পারে, হোয়াট অন আর্থ? আমরা আসলে খুবই এটা কি বলে,
আমার কাছে মনে হয় করা যায় যে আসলে কি এমন হইলো যে 5 বছরের মধ্যে ইকুয়েশনটা এভাবে চেঞ্জ হয়ে গেল।
আসলে আসলে কি, আমি আমি এই কথাগুলো বলতে আসলে আমার বাজবে না, বাজা উচিত না মনে হয়, এগুলা ডায়াগনোসিস করে বলা উচিত। সেটি হলো ফুল ডায়াগনোসিস করা দরকার। সেটি হলো আমরা বাস্তব জীবনে দেখেছি আমাদের শিক্ষকদেরকে আমাদের ছাত্ররা জান দিয়ে ভালোবাসে, পক্ষান্তরে শিক্ষকরা ছাত্রদেরকে জান দিয়ে নাই, চোখ হাত বা বাহ্যিক মুখায়ব দিয়েও ভালোবাসার প্রকাশ কোনোদিন করতে দেখিনি। আমাদের সজাত্যবোধ, ভ্রাতৃত্ববোধ যেটি ইসলাম আমাদেরকে খুব শিখিয়েছিল, সেটি কেমন যেন ছাত্রদের মধ্যে যথেষ্ট রকম রয়ে গেছে, কিন্তু ছাত্রদের নেতৃত্ব যারা দেয় এবং অভিভাবক, তাদের মধ্যে আমরা এই ভালোবাসার লক্ষণ আমরা দেখিনি। যদি তাই হতো তাহলে আমরা 5ই মের পরে আমরা আমি সবাইকে বলবো না, সবসময় সুযোগ সন্ধানীরাই প্রত্যেকটা ভালো পরিবেশকে নষ্ট করে দেবে। আমি সুযোগ সন্ধানীদেরকে মেনশন করে বলতেছি, আমরা এটা কি করে ভুলি, আমরা কি করে ভুলতে পারি যে প্রকাশ্যে মিডিয়ায় আপনার সাথে 5ই মিনিট দেখেছেন যে কিভাবে একের পর এক লাশ গুলোকে হাজার হাজার মানুষের সামনে চোখের উপরে করে মাথার উপরে করে নিয়ে সাপ্লাই স্টেদের ওখানে এসছে। এই প্রকাশ্য দৃশ্যকে, যেটা আপনি ইন্টারনেটে সার্চ দিলে ইউটিউবে এখনো পাবেন, এই প্রকাশ্য দৃশ্যকে অস্বীকার করে মৌলানা সাহেবদের হুজুরদের সামনে ভাষণ দিল, যে কোন হত্যাকাণ্ড ঘটনা একজন সচিব ভাষণ দিল, কোন চাপ্তবোধ ওখানে ছিল, একজন কি বলতে পারতো না যে আমরা নিজের চোখে দেখেছি ওখানে হত্যাকাণ্ড ঘটেছে, ওগুলো কি জিনের আর ফেরেশতার লাশ ছিল? আসলে ভালোবাসা নেই, ভালোবাসা এখানে ভালোবাসার বিষয়। এবং আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে, আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা সীসা ঢালা প্রাচীর হতাম, কান নাহম বুনিয়ানম মারসুস, এটি এটি যদি আমরা হতাম, তাহলে আমরা 5 বছর কেন, 50 বছরে আমরা এটা ভুলতে পারতাম না। আপনারা দেখেন এই এই ঘটনার পরে আমাদের সাহিত্য রচনা নেই, আমাদের এটার জন্য সেমিনার নেই, আমাদের আনুষ্ঠানিকভাবে তাদের জন্য কোনো শোক প্রকাশ করা নেই। এই ইতিহাস যে বাঁচিয়ে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে 45 বছর, এখন পর্যন্ত 25শে মার্চের কালোরা আমরা জীবনে দেখিও নাই কিছুই না, জন্ম হয়েছে এর অনেক পরে, কিন্তু 25শে মার্চের কালোরা মনে হয় আমরা নিজে চোখে দেখেছি, এত আলোচনা হয়েছে মিডিয়াতে। 71 সালের 16ই ডিসেম্বর আমরা দেখিনি, আমাদের 78-79-80 জন্ম, আমাদের বর্তমান তরুণ বা যুবক যারা আছে, কিন্তু 71-এর আলোচনা এই পরিমাণ হয়েছে যে নিজে চোখে মনে হয় পাক হানাদারদের আমরা কর্মকাণ্ড আমরা নিজে চোখে দেখেছি।
মানে শুধু দেখা, আমাদের যে ফিলিংটা পাকিস্তান বলতে যেটা ঘৃণা ঘৃণা,
এটা আলোচনার মধ্যে এসেছে, কিন্তু আমরা এত আত্মভোলা জাতি, মাত্র 5 বছরেই আমরা এটা, আপনি বলছেন ভুলে গেছি, আসলে ভুলে গেলে তো আগে স্মরণে থাকতে পায়, এ তো স্মরণেই ছিল না, তো ওই পরের দিনই জানে না যে কি হয়েছে, কেউ লন্ডন, কেউ এখানে, কেউ ওখানে। এই আত্মবলে জাতির জন্য আপনি কি বলবেন, এই আত্মবলে জাতি, এই আত্মবলে জাতিকে আপনি কোন স্বপ্ন দেখবেন, অর্গানাইজিং নেই তো, দরদ থাকলে না, ভালোবাসা থাকলে না।
তাহলে আপনার মোটামুটি ভাষ্য হচ্ছে যে প্রবলেমটা ডিপ রুটেড, আগে থেকে ছিল আসলে, সো ধরে নিলাম এটা। এখন আপনি নিশ্চয়ই জানেন যে
আপনি আপনি ধরে নেওয়া না, আসলে আজকে তো এই আলোচনাগুলো আমরা করছি, আপনি বলবেন যে খুব খুব বিস্তৃত আলোচনা, না না, আমি রিয়েলিটি থেকেই বলতেছি, আমরা খুবই রিয়েলিটি থেকে বলতেছি। আমাদের আমাদের এগুলো হয়তো বিভিন্ন আমাদের জেনারেল দর্শকরাও শুনবেন, কিন্তু অনেকে আমরা বলবেন হ্যাঁ আলেমদের বক্তব্য আপনি কেন মাঠে ময়দানে দিলেন, আরে ভাই আলেমরা তো আর এই কমে মাদ্রাসার সংখ্যা তো আর আপনি আঙ্গুলের করের মধ্যে রাখতে পারেননি, এখন তো এই ক্যালকুলেশনটা জাতীয় পর্যায়ে চলে এসছে, কয়দিন আর আপনি এগুলো আপনি নিজেদের মধ্যে রাখবেন, নিজেদের মধ্যে রাখতে রাখতে তো এখন তো ওই ককটেলের মতো বাষ্প ব্রাস্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আলোচনা করে আমাদের আলোতে আসতে হবে, এই আলোচনার সমালোচনা নয়, এই আলোচনা আমাদের পরিশুদ্ধ হওয়ার আলোচনা। এই জন্য আমি প্রিয় দর্শকদেরকে কথা বলে যাবো, হয়তো পরে আমার এই আলোচনা যারা শুনবে তারা হয়তো বলবে যে দুইজন জেনারেল মানুষের সাথে মৌলানা সাহেব আপনি কথা বলে আমাদের সব কথা ওখানে বলে দিলেন, বলতেই হবে, এই কথা না বললে আলো আসবে না, এগুলো আলোতে আনতে হবে, আলোতে আনতে হলে এই অন্ধকার দূর।
আপনার কথার সূত্র ধরে একটু বলি, সেটা হচ্ছে এটা আমি পার্সোনালি বা অনেক ভাই বেড়াদারা সাধারণত কমই মাদ্রাসার ভাই বেড়াদার বা আলেম বা তলিব যারা আছেন ফেসবুকে ঝগড়া লেগে যায় বা এই ধরনের একটা বিষয় তো হয়, এটা তো জানেনই আপনি, তো দেখা যায় যখনই একটা সমালোচনার কথা আসে, যে সমালোচনাটা করতেছে সে কিন্তু কোনো ধরনের আসলে খারাপ নিয়ত করতেছে তা না, তার কাছে একটা জিনিস খারাপ লাগছে যে আলেমটা কেন করলো, সাধারণত অ্যান্সারটা আসে আমাদের ব্যাপারে মানে আলেমদের ব্যাপারে আলেমরাই বুঝবেন, কাইন্ড অফ যে আপনি চুপ থাকেন। এখন এইভাবে আসলে হয় না, কারণ বিষয়টা এতটাই এতটা পরিষ্কার ভাবে মানুষের সামনে চলে আসছে যে একটা মানুষকে আপনি চুপ থাকেন বললে আসলে এটা চুপ থাকার মতো না। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্রাইসিসটা এত ডিপ যে এটা এটা নিয়ে আসলে চুপ থাকো এই কথা বলে একটা জিনিসকে সমাধান করা যায় না, অ্যাটলিস্ট আমার যেটা মনে হয়। মাহবুব ভাই মনে হয় একটা কিছু বলতে চাচ্ছেন।
হ্যাঁ, ওটা সিমিলার মানে রিলেভেন্ট একটা কোয়েশ্চেন হলো, এই মাহফিলের পরে আমরা মানে ফেসবুকে অ্যাটলিস্ট দুই ধরনের একটা স্প্লিট দেখতে পাচ্ছি, একটা হলো যারা সেই কি শোকরানা মাহফিলের পক্ষে বা সনদের পক্ষে বা যাওয়ার মানে যাওয়ার যাওয়াতে কোনো সমস্যা নাই এই অবস্থানে, আরেকটা হলো যে এটা এক্সাক্টলি বিপরীত, যে এরকম করা কোনো দরকার ছিল না, এটা আমাদের শানের মানে বিরুদ্ধে। যেমন আল্লামা জুনায়েদ বাবু নাগরি হাফিজাউল্লাহ, উনি তো মোটামুটি একটা
ক্লিয়ারলি প্রোটেস্ট করছেন,
অপোজিট একটা অবস্থান নিয়েছেন।
এখন প্রশ্নটা বলেন, জি
প্রশ্নটা হলো যে অনেকে বলে যে যারা এই শোকরানা মাহফিলে গেছেন ওনারা মূল ধারার আলেম না। এখন আমরা তো একটা দেখতে পাচ্ছি একটা খুবই বিশাল একটা নাম কি নাম্বার অফ আলেম ওখানে। এখন মূল ধারা বলতে আসলে আমরা কি বোঝাইতে চাচ্ছি? আসলে
শায়খ শায়খ নিজে কিন্তু একটা কথা বলছেন যে আসলে যারা হকপন্থী তারা এখানে যান নাই, তারা ফেসবুকে একটা আপনি একটা পোস্ট দিয়েছিলেন। তো আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কারা হকপন্থী এবং হকপন্থী কি আসলে কি মূলধারা নাকি মূলধারা না, আসলে রিয়েলিটিটা কি আসলে বেশিরভাগ মানুষ কি এটার বিপক্ষে বা নাকি কম কম মানুষ এটার পক্ষে, আসলে আপনাদের ভিতরের বিষয়টা তো আমরা ওভাবে বুঝবো না। আপনি রিয়েলিটি আমাকে বলেন আসলে ইন্টারনাল অবস্থাটা কি।
তানভীর ভাই আমি আপনাকে আমি বলি, মাহবুব ভাই আপনাকেও বলছি, আপনাদের দুজনের উত্তর এখানে হয়ে যাবে। বিষয় হলো আপনার শুরুতে ভূমিকায় যখন বলেছিলেন তখন সরকারের সুবিধা নির্বাচনকে সামনে রেখে এই কথাগুলো বলেছিলেন, আমি এই কথার রেশ ধরে আমি এখানে বলি। সেটি হলো যে আসলে বাড়ির গার্জিয়ান যারা থাকে তারা সংসার চালানোর জন্য যে সকল প্রতিকূল পরিবেশের মধ্যে মুখোমুখি হয় এটা বাড়ির গার্জিয়ানই জানে, সব কথা বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে শেয়ার করে না, এটা আমরা জানি, আপনাদের অভিজ্ঞতাও আপনারা দেখবেন। আসলে আমাদের মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলাদেশে সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যা করে বলার মতো কিছু নেই, কারণ দিন শেষে এবং দিন শেষে আমরা প্রত্যেকে একা হয়ে যাই। বাংলাদেশের সরকার একটা অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান, শক্তিশালী অবস্থান বলতে সরকার মানে একটা প্রতিষ্ঠিত শক্তি, সুতরাং এইখানে যে বিষয়টা কাজ করে সেটা হলো মুরব্বীরাই জানে সরকারের সঙ্গে তাদের ইন্টারনাল। আসলে তো জাতীয় পর্যায়ের যে বিষয়গুলো হয় সেটা হলো মিডিয়ার সামনে একরকম, অন্তরালে আর এক রকম। আমাদের বড়দের সাথে কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেমদের সাথে সরকারের কোন বক্তব্য এবং কি নেগোসিয়েশন হয়েছে সেখানে চাপ প্রলোভন তারপরে অন্যান্য সুবিধাজনক অসুবিধাজনক আলোচনা কি, সবকিছু আমরা তরুণরা জানি না। এই জন্য আমরা বড়দেরকে আমরা দোষও দিতে পারি না যে আসলে তারা কি সেখানে নিজে থেকে এগ্রি করে কপাল বাড়িয়ে সিঁদুর নিয়েছে নাকি সিঁদুর দেওয়ার জন্য কপাল বাড়িয়ে নেওয়া হয়েছে, এইটা সরকার জানে আর আমাদের বড়রা জানে। এখন আসুন আপনার পরের পরের স্টেজটাতে আমরা আসি, পরের স্টেজটা হলো তরুণ প্রজন্ম। আমরা মুরব্বীদেরকে বাদ দিয়ে আমি তরুণ প্রজন্মের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, তরুণদের ভিতরে এই পাঁচই মের যে আমরা গণবিপ্লব, এই গণবিপ্লবের চেতনা আমাদের পরিপূর্ণরূপে আমাদের তরুণদের বুকের মধ্যে আমি লালন করতে দেখেছি, তাদের সাহিত্য, তাদের লেখনী, তাদের স্ট্যাটাস, তাদের চিন্তা চেতনা, তাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা, তাদের কথা বলা, তাদের কবিতা লেখা, তাদের ছবি অঙ্কন করা, সবকিছুর ভিতরেই পাঁচই মের পরে তাদের মধ্যে আমূল একটি পরিবর্তন ঘটেছে, যেটি বড়রা কিভাবে ফেস করেছেন গভর্নমেন্টের সাথে এটা বড়দের ব্যাপার। আপনারা আশাবাদী হতে পারেন যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের যে শুকরানা মাহফিল এই মাহফিলের শেষ কথা নয় এবং এটি পুরো কওমি অঙ্গনের মূল পাঠ নয়, এবং ফেস স্টাডি আপনি এখান থেকে যদি দেখেন তাহলে ইতিহাসের দিক থেকে দেখলে বা বাহ্যিক দিক থেকে দেখলে আপনাকে আমি ভুল বলতে পারবো না, কিন্তু ডিপ এবং ইন্টারনাল স্টাডি যদি আপনি করেন তরুণদের উপরে যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের সম্ভাবনা দেখাতে পারে সেই সকল তরুণদের ভেতরে আপনি অবশ্যই অবশ্যই এর বিপরীত একটি স্টাডি এবং এর বিপরীত একটি সম্পর্কিত আমরা দেখতে পাবেন। আপনি এখন হকপন্থী আর হলো বিপদপন্থী আপনি যেটা বলছেন আমি সেটার ব্যাখ্যা কিন্তু আমি শুনতে দিয়েছি, আমি কৌশলেই দিলাম আর কি, কারণ কি যে ওই কৌশলে এই জন্য দিলাম যে আপনি সরাসরি একজনকে নেগেটিভ বলে তাকে বিপদগামী বলে আপনি এখানে বললেও তার ভেতর তার অন্তরের ভিতরে কি অবস্থা আছে, কোন সিচুয়েশনে তিনি এই কাজের জন্য বাধ্য হলেন, আসলে আমরা ফুললি ওই যে বললাম গার্জিয়ান যে উদাহরণ দিলাম যে পুরো সংসার চালাতে যে গার্জিয়ানকে কি ভূমিকা পালন করতে হয়েছে এটা আমরা সংসারের সদস্য হিসাবে সবটুকু আমাদের জানা সম্ভব না এবং সম্ভব নয়। এই জন্য আমাদের বড়দের প্রতি আমাদের আস্থা আছে, হয়তো পরিস্থিতির কারণে, আপনি জানেন বাংলাদেশের শাসন প্রক্রিয়াটা সম্পর্কে জানেন, এখানে এটা করা জরুরি ছিল, ভোটের রাজনীতি, যারা স্বীকৃতি দেয়, যারা কিছু দেয় তারা কিছু চায়, এইগুলো হলো গণতান্ত্রিক রাজনীতি,
পলিটিক্স। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি,
এটা গণতান্ত্রিক রাজনীতির একটা নিয়ম। সুতরাং এখানে দেনা পাওনার বিষয়, বিষয়টা হলো যে আওয়ামী লীগ সরকার এটা ভালো করেই জানে যে কওমি মাদ্রাসার সমর্থন আলেমদের অবস্থান সমাজের ভিতরে অত্যন্ত ডিপ, সুতরাং তাদেরকে আমরা বেজার করেছি, তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, এই কষ্ট থেকে আমরা যে একটু সুখ দিলাম, আমরা যে তাদেরকে একটু খুশি করলাম, এই খুশিটা একটু জনমানুষকে একটু জানাইয়াও দিক, এইটার থেকে সেখানে যাওয়া। কিন্তু আমাদের দর্শক এবং আমাদের শ্রোতা এবং বাংলাদেশের এটা একটা স্বাভাবিক দিক, চলমান সরকারের বিপরীত মতামত থাকে ম্যাক্সিমাম নাগরিকের, তো সেদিক থেকে কওমি মাদ্রাসার মাখামাখি গভর্নমেন্টের সাথে এটি স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম নাগরিক সংখ্যাগরিষ্ঠ নাগরিক এটা খুব ভালোভাবে নেয়নি, এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই। কিন্তু কিন্তু মূলত গভীরভাবে যদি আমাদের প্রত্যেকেই নিজেরা নিজেরা চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে আসলে আমাদের আমাদের আমি যদি ওখানে হতাম, আমি যদি আমার নিজেকে ওখানে অবস্থান করাতাম, আমার ভূমিকাটা কি হতো। বড়দের প্রতি আমি আস্থা রেখে আবারও আমি আপনাদেরকে বলি, কালকের জামিয়া রহমানিয়ার 33 বছরের গ্রাজুয়েট সম্মেলন ছিল, তো সেখানে মাওলানা আশরাফ আলী সাহেব যিনি বিভাগ বোর্ডের সহসভাপতি, আল্লামা শফির পরেই ওনার স্থান, উনি উনিও ওখানে কথা বলেছেন, চারটি কথা বলেছেন, ওখানে চারটি পয়েন্টের উপরে কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে এখানে সবাই আলেমদের উপস্থিতি ছিল, 33 বছরের জামিয়া রহমানিয়ার ফারেগিনরা ছিল, তো উনি ওখানে বলেছেন যে হক পথে থাকার জন্য চারটে কাজ করতে হবে, এক নম্বর হলো তাওহিদে খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, 3 নম্বর যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশেও খারাপকে খারাপ বলা, এবং 4 নম্বর উনি বলেছেন যে হকের পথে থাকার জন্য জীবন দেওয়ার জন্য, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত
মানসিকতা রাখা।
তো হ্যাঁ, এই যে উনি যখন এই কথাগুলো বলতেছিলেন তখন মনে হচ্ছে চেহারা দিকে তাকায় আছে, চিন্তা করলাম যে উনি কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন এই শুক্রানা মাহফিল করার ক্ষেত্রে, হুজুর যে মুখ দিয়ে এই কথাগুলো বললেন এটা কিন্তু ওনার অন্তরের কথা না? অবশ্যই অন্তরের কথা, কিন্তু আমরা ওনাকে কেন আমরা তাহলে 7 তারিখে আমরা ইয়াতে দেখতে পেলাম, শুক্রানা মাহফিলে দেখতে পেলাম, তাহলে কি হুজুরের অন্তর জবান আলাদা আলাদা? অবশ্যই না, আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের আলেমরা অবশ্যই এরকম না। কিন্তু কেন হয়েছে প্রিয় দর্শক, আপনারা বর্তমান প্রিয় শ্রোতা, আপনারা বর্তমান এই সিসিও সদে বসে আপনারা তাদেরকে ভুল বলতে পারেন, আমিও বলতেছি যেরকম, কিন্তু আসলে আপনি বুঝবেন যে আপনারাও বোঝা উচিত যে আসলে কেন এরকম হলো, কেন এরকম এইরকম সিচুয়েশন কেন তৈরি হলো, কেন তারা বাধ্য হলেন।
আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, আমি এটা নিয়ে খুব ডিটেইল ডিসকাশনে যাব না যেহেতু আমাদের একটু সময়ের ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে মাদ্রাসার মধ্যে সিনিয়র আলেমদের মধ্যে অনেকে কিন্তু বিরোধিতা করছেন, যেমন মহিবুল্লাহ বাবুনগরী উনি ছেড়ে দিছেন, পদত্যাগ করছেন, জুনেদ বাবুনগরী তো ভেরি ক্লিয়ার কাট, মাওলানা হারুনিজার বা ওনাদের মতো অনেকে দেখলাম যে, তারপরে মাওলানা আবু তাহের মিসবা হাফিজাউল্লাহ, তো ওনারা সবাই কিন্তু অনেকেই আগে থেকে ইয়ে করছেন, এরপরে আসলে এটাকে এই জিনিসটাকে থামানো কেন গেল না? আর এটা কি এই আরেকটা যেটা সরকার পন্থী একটা অংশ যেটা আমরা দেখি, যারা আসলে মঞ্চে উঠে ইচ্ছা মতো গান গাইছে সরকারের পক্ষে, তারা কি খুব এতটাই স্ট্রং হয়ে গেছে যে আসলে বাকিদেরকে তারা কাইন্ড অফ কি বলবো, বাকিদের কথাও বা মানে যারা হকপন্থী বা যারা এটার পক্ষে ছিলেন না তাদেরকে কেমনে ওনারা ম্যানেজ করলেন, বা ম্যানেজ না করে বলি যে ওনারা ম্যানেজ করলেন কিভাবে এই প্রোগ্রামটা করতে এই বিরোধিতা থাকা সত্ত্বেও? তার মানে কি বিরোধিতাটা খুব দুর্বল, নাকি এই বিরোধিতার ভাষাটা তো শক্তিশালী হওয়া, শক্তিশালী না যতটুকু হওয়া উচিত ছিল, আপনার কাছে কি মনে হয় এটা?
আসলে এখানে বিষয়টা হলো যে ওখানে যারা উপস্থিত হয়েছিল যেসকল আলেমরা, তারা পূর্বের যত মিটিং গুলো করেছেন কেউই একমত হতে পারেননি যে এত বড় একটা কাজ ওনারা সবাই সম্মিলিত ভাবে স্বচ্ছাসে খুশির সাথে এটা করবেন, আসলে কেউ একমত হননি। এবং আপনি যদি ব্যক্তিগত ভাবে আপনি যখন দেশে আসবেন বা ব্যক্তিগত ভাবে কোন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি আই বিলিভ দ্যাট তারাও বলবে যে আসলে আমরা মনের থেকে ওখানে যাইনি বা আমরাও এটা সমর্থন করি না। তাহলে কেন করলেন? ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে একটা হয়তো উত্তর দিবেন যে আসলে এই হয়েছে সেই হয়েছে। বিষয়টা হলো যে আপনি বলেছেন সরকার পন্থী গান গাওয়া কিছু সুবিধা বা ডিনোমিনেশন নেওয়ার জন্য কিছু লোক এখানে যখন এখানে ইনক্লুড হয়েছে, আসলে তারা তারা তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে এজন্য যে অ্যাসোসিয়েশন তৈরি করে তারা শুধু বলতে যে হুজুর এটা হচ্ছে আপনি কিন্তু থাকবেন। এখন আপনার বাড়িতে আমার অনুষ্ঠান, আপনি যেন হা করে তাকায় আছেন, আরে আমার বাড়িতে উনি এসে অনুষ্ঠান করতেছেন, আমি কি হা করবো না করবো কিছু তো বুঝতে পারছি না। এখন পরে শেষে আপনার প্রভাব দেখে বা আমার প্রভাব দেখে আপনি শুধু হা করে মাথা নাড়াই গেলেন যে আচ্ছা ঠিক আছে হচ্ছে, হোক জ্ঞান দান করাচ্ছে হয় ভালো। মূলত প্রভাবটা এরকম, আপনি জানেন যে প্রতিষ্ঠিত সরকার এবং হুজুরদের মাদ্রাসা পরিচালনা করা, তারপরে তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা, কেউ এখন চিন্তা করতেছে যে হচ্ছে হোক গিয়া, আমি যদি একা একা এভাবে জোরালো কণ্ঠে বাধা দেই না জানি কোন বিপদ এসে আমার পড়ে। কারণ আমাদের চোখে মুখে তো দেখাই আছে যে পরিণতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বিরোধিতা করলে। সুতরাং চুপ থাকাটাই এখানে মৌনতা এবং সম্মতি ধরে নেওয়া হয়েছে। এখানে কঠোর ভাষায় প্রতিরোধ করার মতো আল্লাহর বান্দা হয়তো তৈরি হয়নি।
আচ্ছা, তো এখন এই ব্যাপারে লাস্ট অন্য টপিকে যাওয়ার আগে ছোট একটা কোশ্চেন করিনি, সেটা হচ্ছে এই যে একটা পক্ষ এবং বিপক্ষের মধ্যে যে দুইটা মত, একজন একদল হচ্ছে যে ভেরি স্ট্রংলি না না ঠিক আছে আমরা করছি, গভর্নমেন্টের সাথে রিলেশন ভালো থাকা দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, তাহাজ্জুদ গুজারি বা এই ধরনের, আরটা হচ্ছে যে না, ওনারা ক্লিয়ারলি বলছেন যে এটা এটা একটা একটা খেয়ানত, আমার উম্মার সাথে একটা খেয়ানত করা হয়েছে এক ধরনের। তো এটা কি একটা বিভাজনের ইঙ্গিত দেখতে পাচ্ছি আমরা, যে এই বিভাজনটা কি আরো সামনে আরো বড় দিকে যেতে পারে নাকি কওমি মাদ্রাসার ক্ষেত্রে জেনারেল যেটা ইউনিটি আমরা দেখি, যেমন আজকে থেকে 5 বছর আগে যখন আল্লামা শফি সাহেব ডাক দিছিলেন তখন বাংলাদেশে 3-4 লাখ মসজিদ আছে, আই থিঙ্ক সব মসজিদ থেকে অলমোস্ট মানুষজন রাস্তায় নেমে আসছে জাস্ট ওনার একজনের ডাকে। বাট এখন আসলে দেখি একটা দুইটা ধারা, এই দুই ধারার মধ্যে তাল ধারা থাকতে পারে কিন্তু খুব বড় দুইটা একটা বিভাজন দেখতেছি। আপনি কি মনে করেন এই বিভাজনটা আসলে ভবিষ্যতে আর প্রকট হবে নাকি এই কোন একটা পক্ষ আর একটা পক্ষকে ডমিনেট করে ফেলবে?
আসলে এই কথার উত্তর আপনি কিভাবে প্রত্যাশা করেন আমি জানি না, আমি তো আমার নিজের মতো করে কথা বলি। আসলে এখানে আমি যেটি দেখি সেটি হলো বাংলাদেশে আমাদের মূল, আমি আবারও সেই ইতিহাসের দিকে যাব, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে এবং বাংলাদেশের মাদ্রাসা মসজিদ যারা আমরা পরিচালনা করি তাদের মধ্যে দুইটা ঘরানা আপনি সাধারণত সবসময় দেখতে পাবেন, ম্যাক্সিমাম সবাই না দেখবেন, কেউ মানে অল্প সংখ্যক আওয়ামী লীগের পক্ষে বেশি সংখ্যক বিএনপির পক্ষে। আসলে কি আমাদের আদর্শ কি বিএনপির সাথে যায়, বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য কি আমাদের কয় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কিনা, কিন্তু কেন যেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে আমরা নেই, আমরা কখনো বিএনপি আবার কখনো আওয়ামী লীগ। বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসে কয় মাদ্রাসার কি লাভ হয়েছে, আবার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কয় মাদ্রাসা কি হারিয়েছে, কিছুই না। সুতরাং এখানে আপনি যেটা বলছেন দুইটা দল হয়েছে এবং একটা আর একটা ডমিনেট করে, এই দুই দলই তো বিভ্রান্ত এবং এই এই দুই দলই তো ভুল পথে রয়েছে। কওমি মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য যে দল প্রতিষ্ঠিত হয়েছিল যারা গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং যারা এই দল ওই দল এই দল ওই দল বিভিন্ন জমিয়ত ফমিয়ত তারপর ঐক্যজোট বক্ষজোট করেছে, এই একটাও কওমি মাদ্রাসার আদর্শকে মনে রাখতে পারেনি, সবগুলো ভুলে গেছে। তারা সাময়িক নিজেরা সুবিধা নিয়েছে, দল গঠন করেছে, এই করেছে সেই করেছে, সাময়িক ফলাফল চেয়েছে। আরে আপনি সাময়িক ফলাফল আনতে হবে কে বলছে, 1865 সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওই দিনই কি ওনারা ফলাফল চেয়েছিলেন? ওনারা চেয়েছিলেন কওমি মাদ্রাসা এমন একটি জনসংখ্যা তৈরি করবে যেটা একদিন সম্মিলিত শক্তিতে নিজস্ব ফলাফল নিয়ে আসবে। আজকে আপনারা 4 দিন ঐক্য জোটে যান, আপনারা রাজনীতি দিয়ে ফায়দা নিতে চান, বিএনপির কাছ থেকে ফায়দা নিতে চায়, আবার কখনো আওয়ামী লীগের থেকে ফায়দা নিতে চায়। এই জন্য দুই জোটের মানে দুই যে দুইটা দলকে আপনি বললেন একটা দল আর একটা দল, এই দুইটা দলকে আমি একই নজরে দেখি, এই দুই দলকে আমি এক নজরে দেখি না, মানে এই দুই দলকে আমি আলাদা আলাদা নজরে দেখি না, একটা হকপন্থী আর একটা বিপদপন্থী আমি তাকে মনে করি না, বরং প্রত্যেকেই পথ হারানো পথিক। এখন আরেকটা তৃতীয় ধারা যেটা আছে তাহলে এটা শেষ করি আমি, আরেকটি এই আলোচিত এই দুই ধারার আলোচিত এই দুই ধারা দিয়ে আরেকটি ধারা আছে, সেটা হলো নীরব একটি ধারা, যারা কথা বলে না তারা দর্শক এবং তারা শ্রোতা এবং ইতিহাস পাঠ করে যাচ্ছে এবং তারা চিন্তা করতেছে যে তারা উত্তরণের চেষ্টা করে, মুরব্বীদের চোখের দিকে তাকে কিছু বলতেও পারে না, কিন্তু এই তরুণ প্রজন্মটি এখান থেকে এই এই গতানুগতিক এই ধারা থেকে এই চেইন থেকে বের হয়ে নিজেদের মতো অর্থাৎ আকাবিরদের ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চিন্তা করে যাচ্ছে একটি একটি তৃতীয় পক্ষ।
আচ্ছা, এখন আপনার একটা যেটা আপনার ইতিহাস নিয়ে কথা বলতে ভালো লাগে ডেফিনেটলি, তো আমরা একটু ইতিহাসের থেকে বোঝার চেষ্টা করি একটা বিষয়, সেটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন একটা আর্গুমেন্ট ছিল এরকম যে আসলে আমরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাথে যদি আমরা লড়তে যাই লাভ থেকে ক্ষতি বেশি হবে, যে অবস্থা আন্দালুসের মুসলিমদের মতো হবে, তাই না? এরকম একটা বোঝ ওনাদের ছিল, ঠিক না ভুল সেটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু সেই ধারা থেকে এখন আমরা দেখতেছি এই যে একটা প্রো গভর্নমেন্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তখন আজকে থেকে 150 বছর আগে যখন এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা করা হলো তখন যেটা ভাবা হয়েছে যে মসজিদ মাদ্রাসার মাধ্যমে আমরা দিনটাকে টিকায় রাখতে পারবো, বিজয় করতে না পারি, তাই না? অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এখানে থাকলো যেন মানুষ একদম ধ্বংস না হয়ে যায়, মুসলিমরা মুসলিমদের যেন অ্যাটলিস্ট জান এবং মাল বা দিন কিছু হলেও টিকে থাকে। আপনি কি মনে করেন যে 150 বছর ধরে একই স্ট্র্যাটেজির উপরে যে আমরা আছি এটা আসলে এখনো কার্যকরী আছে? কারণ এখন এখনকার সময়টা কিন্তু সেই 150 বছর আগের মতো না, এই অর্থে যে 150 বছর আগে গভর্নমেন্ট কিন্তু সব ব্যাপারে এত মাথা ঘামাতো না, এখন বাচ্চা ঘটাবে সেটা নিয়ে গভর্নমেন্ট মাথা ঘামায়, তাই না? এখন এখন আপনার প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্টের একটা রুলস আছে, কোথাও হবে কোথাও বেশি বা কোথাও কম। এখন মিডিয়ার মিডিয়ার ইয়েটা অনেক বেশি, আজকে থেকে 150 বছর আগে ব্রিটিশ মিডিয়ার এমন কোনো ইয়ে ছিল না, তখন কিন্তু মানুষ কিন্তু ব্রিটিশদেরকে ব্রিটিশ হিসেবে ধরতো, এখন সরকারি প্রোপাগান্ডায় মানুষ খুব দ্রুত বিশ্বাস করে, সেকুলারিজমের ইয়েটা অনেক বেশি, একেবারে ঘরে ঘরে গিয়ে আপনাদের হিট করতেছে সেকুলারিজম বা যেসব আইডিওলজি আছে জাহিলিয়া। এই অবস্থায় সিম্পলি শুধু মসজিদ মাদ্রাসার বেসড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এটাকে কি আসলে এই যে সেকুলারিজমের যে একটা বন্যার মতো একটা স্রোত, এই জাহিলিয়াতের যে স্রোত, এটাকে আমরা আটকাইতে পারবো, নাকি আমাদেরকে আর একটু ডাইনামিক হইতে হবে এখনকার সময়ের সাথে? মনে করেন যে অনলাইন ইন্টারনেট মিডিয়া অ্যাক্টিভিটিস এর একটা ইনভলভমেন্টের কমতি আছে, যে কারণে আসলে আমরা দেখতেছি এন্ড অফ দ্য ডে আমরা যদিও মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়তেছে কিন্তু সমাজে জাহিলিয়াতের প্রভাবটাও কিন্তু তার থেকে বেশি গুণে বাড়তেছে, তাই না? এখন আপনি কি মনে করেন 150 বছরের যে আগের স্ট্র্যাটেজি আমাদের আলেমরা নিছেন, সম্মানিত আলেম ডেফিনেটলি ওনাদেরকে সমালোচনা করার জন্য না, বাট ওনাদের সময় ওনারা ঠিক মতো ডিসিশনটা নিয়েছিলেন, তাই না? আমাদের সময় এই স্ট্র্যাটেজিটা কি কোনো পরিবর্তন পরিবর্তন সংস্করণ কি কি করার দরকার থাকতে পারে আপনি মনে করেন এই কওমি মাদ্রাসার কর্মধারা বা কর্মপদ্ধতি?
আসলে আপনি অনেকগুলো প্রশ্ন একত্রিত করেছেন, এগুলো উত্তর দিতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে, পয়েন্ট পয়েন্ট শুধু বলে যাই। অনেকগুলো প্রশ্ন, গুরুত্বপূর্ণ কথা, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করেছেন। আমি শুধু এতটুকু বলে যাই যে 1700 সালের দিকে লন্ডনে বাস আবিষ্কার হয়েছিল, সে বাসের প্রথম বাসটার নাম ছিল হ্যানকক, আপনার নাম জানেন হয়তো। এই হ্যানকক বাসটি বর্তমানে আমাদের যে মিনি বাস যেগুলো আর কি, এইটার শুরুটা প্রথমটা ছিল হলো হ্যানকক। এই হ্যানকক বাসের যাত্রা বা আবিষ্কার হয়েছিল ইয়ার মাধ্যমে, বাষ্প কয়লা দিয়ে, বাষ্প ইঞ্জিনের
মাধ্যমে,
এক ঘন্টায় মোটামুটি 9 কিলোমিটার থেকে 11 কিলোমিটার যেতে পারত। তো ওইটা দেখার জন্য মানুষ সারিবদ্ধ হয়ে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকত। এখন সেই 1700 সালের হ্যানকক বাস যদি আপনি ঢাকা শহরে নিয়ে আসেন আর আপনি যদি বলেন যে এটা আমাদের মুরব্বীরা করে গেছে, এই বাসে আমাদের চড়তে হবে, এর বাইরে বেরোলে আপনার বরকত নষ্ট হয়ে যাবে, তাহলে আপনাকে আমি ইতিহাসের কোন জায়গায় রাখবো থাকবি ভাই?
150 বছর আগে বা 200 বছর
আপনি 1700 সালের হ্যানকক বাসের উঠে যদি আপনি এখন দিনাজপুরে যেতে চান ঢাকা থেকে, তাহলে আপনাকে আমি ইতিহাসের কোন জায়গায় রাখবো? আর আপনাকে আমি সেই মুরব্বীদের উত্তরসূরি হিসেবে আপনাকে কোন কি হিসাবে আমি আপনাকে বিবেচনা করবো? আপনি এরপরে এখন সুপারসনিক বাস চলতেছে, যেখানে সুপারসনিক বিমান আবিষ্কার হয়েছে পৃথিবীতে, সেই আপনি হ্যানককে চলে যাওয়ার চড়ে আপনি বিশ্ব ভ্রমণ করার চিন্তা, এটা মানে কি বলে, এটা দৈব স্বপ্নও বলা চলে না, এটা একটা অন্যরকম একটা অবাস্তবিক জিনিস। বিষয়গুলো আপনার মুরব্বীরা, আমাদের মুরব্বীরা বাস আবিষ্কার করেছে হ্যানকক, আমাদের উচিত এটা ডেভেলপ করে সামনে চলা। এখন কথা হলো ওই জামানাকে, যেই 1865 সালে আমাদের বড়রা যেই স্ট্র্যাটেজিক সিলেবাস এবং আমাদের ফর্মুলা যেটা তৈরি করে দিলেন, আপনি ওই ফর্মুলা দিয়ে 21 শতকের মানুষকে পরিচালনা করবেন এবং যোগ্য নেতৃত্ব তৈরি করবেন এই ইসলামের আলোকে এবং ইসলামের নেতৃত্ব তৈরি করবেন কিভাবে? এটা ইজ ইট পসিবল? হাউ ক্যান উই ইমাজিন ইন দিস ম্যাটার? আমি কিভাবে চিন্তা করতে পারি? আমি তো ওই আলোকে একটা মানে সবচেয়ে উত্তম ফলোয়ার কারা, যারা হলো যে ওইটার আলোকে আপনি আপনার সময়কে মূল বেসিক আকিদা আপনি আকিদার উপরে টিকে থেকে নিজেকে এস্টাবলিশ করে আপনি তারপরে মেথোডোলজি যে বিষয়গুলো আছে, আপনি প্রয়োগিক যে বিষয় আছে, আপনি ইমপ্লিমেন্টারি যে বিষয়গুলো আছে, এইখানে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজিক বিষয় যদি আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে সময় আপনাকে অচল করে দিবে, এবং সময়ের সাথে সময় আপনাকে অচল করে দিবে, যার যার ফল ফলাফল আপনি নিজে চোখে দেখতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি আমি। কারণ এটা জান্নাত না, এটা এটা জান্নাত না যে আপনি যা যাবেন আল্লাহ আপনাকে তাই আপনার সামনে নিয়ে এসে হাজির করে দিবেন। এটা দুনিয়া দুনিয়ার নিয়ম আছে, দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি যা করবেন আল্লাহ তাআলা তার ফলাফল দিবে। আপনি দুনিয়ার নিয়ম মানবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নাতের খেলাফ, আল্লাহ তাআলার নিয়মের খেলাফ। এর বাইরে বিপরীতে যতটুকু আপনি যা ধারণ করবেন তার ফলাফল আপনাকে ততটুকুই নিতে হবে।
আমাদের আন্ডারগ্রেডের এক টিচার ছিলেন ডক্টর বজলুর রহমান, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের, তো উনি বলছিলেন যেই জাতিতে স্টুডেন্টরা তার টিচারদের চেয়ে ভালো শিক্ষিত মানে বেশি ভালো না করে সেই জাতির উন্নতি হবে না। তো আমরা আসলে আমাদের এই স্টুডেন্ট জেনারেশন তাদের আকাবির বা ওদের কাছ থেকে যদি আরো বেটার না করতে পারে আসলে আমাদের
অ্যাট লিস্ট ডাইনামিক হওয়ার একটা বিষয় আছে, তাই না? ডাইনামিক না পারলে আসলে কারণ টাইমস এন্ড প্লেস সবসময় চেঞ্জ হতে থাকে, তাই না? কালচার তো ওটার সাথে অ্যাডাপ্ট করার একটা বিষয় আছে। আচ্ছা, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে, সাহেবকে আমরা মেনলি লাস্ট একটা কোশ্চেনই করব, এটা একটু ডিটেইলে আলোচনা করতে পারেন যদি আপনি মনে করেন যে এখানে আমাদের উপকৃত হওয়ার জায়গা আছে। সেটা হচ্ছে আমরা একটা ক্রাইসিস এর মধ্যে আছি, কোনো সন্দেহ নেই। ক্রাইসিসটা হচ্ছে আলেমদের সাথে মানুষের আস্থার সম্পর্কটা ক্রাইসিস, ক্রাইসিসটা হচ্ছে ডিরেকশনের ক্রাইসিস, আমরা আসলে কোন দিকে যাই।
আমি ক্রাইসিস আমি আমি ক্রাইসিসের সাথে একমত একমত না, ক্রাইসিস এখনো হয়নি আলহামদুলিল্লাহ।
আচ্ছা,
এখনো পর্যন্ত যত শর্ট আছে আমি আপনি এটা বলতে পারেন প্রশ্নবিদ্ধ।
হ্যাঁ, প্রশ্নবিদ্ধ বা একটা কনফিউশন, একটা একটা কনফিউশন একটা স্টেট, কারণ আমাদের যেটা দেখতেছি যে কনফিডেন্সের অভাব বা একটা ডিরেকশনের ক্ষেত্রে একটা পরিষ্কার একটা ধারণার অভাব। আপনি আপনি বা আপনি যাদেরকে মনে করতেছেন যে যারা রাইট, যারা সঠিক পথে আছেন বা সঠিক ডিসিশনটা নেবেন, হয়তো তারা এখন চুপ করে আছেন ধরলাম, বাট একটা প্ল্যান প্রোগ্রাম আছে, হয়তো সেটা 20 বছর লাগতে পারে, হয়তো 50 বছর লাগতে পারে। আপনি এই জন্য ফিউচার আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হতে পারে আলেমদের এবং তাদের সংশ্লিষ্ট যা আওয়ামদের কি আসলে করণীয় থাকতে পারে এই একটা ক্রিটিক্যাল অবস্থায়, আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি মনে করতেছেন যে হ্যাঁ এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা আসলে হকের উপরে আবার ফিরে আসতে পারবো, হকের উপরে থাকতে টিকে থাকতে পারবো? ফিউচার পলিসি প্ল্যান বা আপনি ব্যাপারে আমাদেরকে জানাতে পারেন, এরপর ইনশাল্লাহ আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব।
আসলে আমি আশাবাদী মানুষ, পজিটিভ কথা বলি বলতে পছন্দ করি, যদিও আজকে অনেক বেশি নেগেটিভ কথা বলেছি। আমি সবসময় আশা সামনে রেখে চলি, আমি সব মিলিয়ে আমি অত্যন্ত আশাবাদী। কারণ হলো যে ভুলকে যখন কোনো মানুষ আঁকড়ে ধরে শুদ্ধ মনে করে পথ চলতে শুরু করে তার থেকে ভালো কিছু আশা করা যায় না। আমরা যে ভুলে আছি বা দীর্ঘদিন পর্যন্ত আমাদের একটি জড়তা স্থবিরতা যে রয়েছে, এটি বিগত 5 বা 10 বছরের আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের সামনে এসে পরিস্ফুটিত হয়েছে, যার কারণে আপনাদের মতো তরুণদেরকে এবং আপনাদের মতো চিন্তাশীল লোকদেরকেও নিয়েও আমরা আমাদেরকে ভাবতে দেখতে পাচ্ছি। একসময় আপনারা আমাদেরকে নিয়ে শুধু এতটুকু ভেবেছেন যে খতম করানোর দরকার হলে ভিতরের কাছে যেতে হবে, কিন্তু আপনারা এখন সেই প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদেরকে নিয়ে আপনারা ভাবছেন যে আমরা তো জেনারেল লাইনে পড়েছি, আলেমদেরকে আমরা মহব্বত করি, তাদের দ্বারা আরো বেশি কিভাবে আমরা সামাজিক বেনিফিশিয়ারি হতে পারি অথবা সমাজের দ্বারা তাদের কন্ট্রিবিউশন আরো কিভাবে বেশি পারে, এ ব্যাপারে আপনারা ভাবছেন। আমরা মনে করি এগুলো আমাদের সফলতা। এবং যে প্রশ্নগুলো আমাদের সামনে এসছে, যে বিষয়গুলো আস্থার সংকটের কথা সংকটের কথা আপনি বলবেন অথবা বিভিন্ন প্রশ্ন প্রশ্নের কথা আপনি বলবেন, এগুলো আমি পজিটিভলি দেখতে চাই। এই জন্য দেখতে চাই যে আমাদের এর মাধ্যমে আমাদের আমাদের গ্যাপগুলো, আমাদের মূল জেনারেশনের সাথে যে কমিউনিকেশন গ্যাপ এবং আমাদের সম্পর্কে নেগেটিভ হলেও মোর একটা ইনফরমেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তারা বুঝতে পারছে অন্তত পক্ষে দূরে থেকে আমাদেরকে মহব্বত করতে ভালোবাসত, এখন দেখেই যে আমাদেরকে ঘৃণা করবে তা না, এখন আমাদেরকে ভাবছে যে আসলে ওনাদের কি করণীয় ছিল কি করছে। সুতরাং একটা সময় তো এরকমই হবে যে আল্লাহ সুবহান তাআলা বলছেন তিলকাল আইয়া মুদাবিলুহা বাইনান নাস, সময় মানুষের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, ঘুরিয়ে নিয়ে আসে, এই জন্য যে তারা যেন সুধরে যেতে পারে। এই জন্য আমি মনে করি, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের যে ত্রুটিগুলো আমাদের চোখের সামনে আসছে, আলোচিত আলোচিত হচ্ছে, আলোচনায় আসছে, এগুলো থেকে পয়েন্ট আকারে আমাদের ভুলগুলো বের হয়ে আসবে, এবং বের হয়ে আসলে জাতিগত ভাবে এবং সম্মিলিত ভাবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই সংশয় থেকে, আমাদের অস্পষ্টতা থেকে আমাদের স্পষ্ট রাস্তা পরিষ্কার, স্পষ্ট পয়েন্ট আমরা খুঁজে পাবো এবং স্পষ্ট পথে আমরা যেতে পারবো এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো বলে আশা করি। এবং আমার ব্যক্তিগত ভাবে আজকে আমি বলি, আমি যদি আনুষ্ঠানিক ভাবে কাউকে জানাইনি, আমার খুবই ইচ্ছা আছে আমি আমার অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার শিক্ষা এবং শিক্ষার যে পরিস্থিতি এবং বিশেষ করে সিলেবাস এবং আমাদের পাঠ এবং পঠন পদ্ধতি, আমি যেটি খুব ক্ষুদ্র পরিসরে আমি ইমপ্লিমেন্ট করছি, এটাকে আমার বৃহত্তর পরিবেশে বৃহত্তর পরিসরে নিয়ে আসার জন্য আমি চিন্তা করছি এবং আমি একটু সময় নিচ্ছি, প্রয়োজনে 20 বছর লাগবে। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি যে আমি শুধু সমালোচনার ভিতরে না থেকে আমরা যোগ্য কিছু ব্যক্তি বা যোগ্য কিছু তরুণদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে কাজ নিয়ে আমাদের প্রেজেন্ট বড় যারা আছে আমরা তাদের সামনে দলিল আদিল্লা সহ তাদের কাছ থেকে উপস্থাপিত করতে চাই যে দেখেন আমাদের ঘাটতি গুলা কোথায় কোথায়। মানে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি সর্বশেষ, যে আমরা বেফাকের সিলেবাস গুলো স্টাডি করতেছি, আমরা একটা গ্রুপ অলরেডি আমরা একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, অর্থাৎ অনলাইনে না অফলাইনে, খুব মেধাবী বোদ্ধা 2-4 জনকে আমি সাথে নিয়েছি, যেটি আমার অফিসে অফিসে বসে আমি প্রতিদিন কাজ করছি, যেটি হলো বেফাকের ক্লাস প্রথম শ্রেণী থেকে একেবারে লাস্ট শ্রেণী পর্যন্ত আপনাকে ইনফর্মটা করে রাখি, 151টি বই পড়ানো হয়। এই 151টি বইয়ের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণীর যে বইটি, প্রথম শ্রেণীর বইটি বাংলা আদর্শ বাংলা নামে একটি বই, এই বইটিকে বইটিতে আমরা প্রথমে হাত দিয়েছি। হাত দেওয়ার পরে দেখলাম যে এই পুরো বইটির পৃষ্ঠা হলো 30টি না কত 36, পুরো বইটি 36 পৃষ্ঠা ব্যাপ্তি। তো এখানে কাজী নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন কবিতাও নিয়ে আসা হয়েছে। এটা মরহুম আব্দুল জব্বার জাহানাবাদী, যিনি বেফাকের প্রেসিডেন্ট ছিলেন, ডেডিকেটেড ছিলেন, যিনি যার পেছনে যিনি একেবারে বিতরণ মুক্ত ছিলেন, তার জীবনটাই বেফাকের জন্য দিয়ে গেছেন, অর্থাৎ এই মাদ্রাসা বোর্ডের জন্য তিনি এটা রচনা করেছেন এবং সংকলন করেছেন। এই বইটির মধ্যে 36 পৃষ্ঠার মধ্যে শিশুদের জন্য রচনা করা এই বইটিতে আমরা এ যাবৎ পর্যন্ত 188টি ভুল আমরা এই বইয়ের মধ্যে পেয়েছি। আপনি শুনলে অবাক করতে পারেন, আমরা সম্পূর্ণ শব্দগুলো হিসাব করে নিই, শব্দ হিসাব করলে আমরা 36 পৃষ্ঠায় হয়তো আমরা 1-1.5 হাজার শব্দ পাবো, তার মধ্যে বানান উপস্থাপনা সহ মৌলিক ভুল পেয়েছি আমরা 188টি। এই এইটি আমরা তৈরি করেছি, এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট আমরা হাত দিচ্ছি এবং হাত দিয়ে আমরা সুপারিশমালা তৈরি করার পাশাপাশি এর বিকল্প কি হতে পারে আমরা সেটাও আমরা রচনা করবো ইনশাল্লাহ, করে আমরা প্রথমত আগে আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা উপস্থাপন করবো। আমরা আরবিতে প্রথমে হাত দিব না, আমরা এই বাংলা গুলো দিয়ে, আমরা বাংলা অঙ্ক ইংরেজি এগুলো দিয়ে আমরা হাত দিব, দিয়ে আমরা আমরা বাবাদের কাছে উপস্থাপন করবো। তারা যদি খুব সহজ ভাবে এটি নেয়, পজিটিভলি নেয়, নিল, না নিলে আমরা প্রেশার গ্রুপ করব এবং কি কি করব আর বাকি প্ল্যান গুলো আমি বললাম না। এক সময় সবাই মেনে নিতে বাধ্য করতে যা করতে হয় আমাদের এই ভুলগুলো, সে পর্যায়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ নিয়ত আছে। আপনার মাধ্যমে যারা আমাদের আজকের শ্রোতা ছিল আমি তাদেরকে সালাম জানিয়ে তাদের নিকটে আমি আবেদন করব যে আপনারাও এই বিষয়গুলো চিন্তা করুন, আমরা আসছি অচিরেই আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করব, আমরা অন্ততপক্ষে আপনাদের সমর্থন চাই
ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনার যে প্রজেক্ট, আপনারা যে প্ল্যানটা হাতে নিয়েছেন আল্লাহ সেটা আপনাদেরকে আল্লাহ সেটা কবুল করে নিন, আমিন। আর আমার যে কোনো মনে হয় একটা সময় আসছে এখন, সেটা হচ্ছে কওমি আলেমদের সাথে জেনারেল লাইনের মানুষের সম্পৃক্ততা বাড়ানোর, কারণ এটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা।
এটা নিয়ে আপনি আপনি যদি এটা নিয়ে কথা বলতে চান তাহলে আজকে আমি মনে করবো আপনি আরেকদিন আরেকটা পর্ব করবেন,
ওটা নিয়ে আরেকটা পর্ব স্যার,
আপনি আরেকদিন পর্ব করবেন, আমি রাজি আছি, আমি এই বিষয়ে কথা বলতে
জাস্ট আমি সমাজ বিভাগে টপিক নিয়ে শুধু একটা কোশ্চেন নাই টপিক
এক্সাক্ট। আপনি আজকে মাহবুব ভাইকে বলেন, মাহবুব ভাইকে বলেন, বলে রাখেন, উনি শিরোনাম তৈরি করে রাখুক, কওমি মাদ্রাসার সাথে আমাদের সাধারণ মানুষের কমিউনিকেট কিভাবে বৃদ্ধি পেতে পারে এই টপিক এর উপরে আমি আরেকদিন আলোচনা করতে চাই, এবং আমার এই ব্যাপারে অনেক কাজ আছে আর কি। ইনশাল্লাহ
ইনশাল্লাহ আমরা আপনাদের আপনার প্রপোজাল এবং প্ল্যান গুলো শুনবো ইনশাল্লাহ। তাহলে মাহবুব ভাই আজকে শেষ করি এখানে নাকি? ওকে ইনশাল্লাহ, তাহলে আমাদের শায়খ মুফতি মনোয়ার হোসেনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, উনি অনেক কষ্ট করে বসে আছেন রাত পর্যন্ত, জাজাকাল্লাহ খায়ের। আমাদের যারা লিসনার ভাই বোন আছে,
সবচেয়ে বড় কথা হলো যে আমি বাসায় ইনফর্ম না করে 12টা পর্যন্ত এখন পর্যন্ত আমি,
আচ্ছা নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমরা প্রিপারেশন নিয়ে আসবো যেন সমস্যাটা না হয় ইনশাল্লাহ। ওকে আচ্ছা, তাহলে আমাদের লিসনার ভাই বোন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পডকাস্টের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/themuslimglass এবং আমাদের ওয়েবসাইট www.themuslimglass.com। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।